والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আহসা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক সম্মেলনে উপস্থিত আমার প্রবাসী ভাতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অন্যান্য মাসের মতো এই মাসেও আমাদের মাসিক এই সম্মেলনের আয়োজন। তবে আজকের আলোচ্য বিষয় অন্যান্য মাসের মতো সাধারণ আলোচ্য বিষয় নয়, এমন একটি বিষয় যে বিষয় ইমানের বিশেষ একটি অঙ্গ, এবং এ বিষয়ে জ্ঞান না থাকলে, এর উপর আমল না করলে কোনো মানুষই, কোনো মুসলিমই ইমানদার দাবি করতে পারবে না বা তার অধিকার রাখবে না, ইমানের দাবির অধিকারই রাখবে না, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর তা হলো মহাব্বতে রসুল, রাসুলের মহাব্বত, আল্লাহর মহাব্বতের পরবর্তীতেই রাসুলের মহাব্বতের স্থান। আর এ বিষয়ে আলোচনা নিয়ে আসবেন আমাদের বাংলাদেশের কৃতি সন্তান, আমাদের উত্তরবঙ্গের গর্ব, বিশিষ্ট সমাজ সংস্কারক এবং ইসলামিক চিন্তাবিদ, রিসার্চ স্কলার, আলাসা ইসলামিক সেন্টারের বাংলা বিভাগের চেয়ারম্যান, মামলাকা তথা সৌদি আরবের প্রায় বা অধিকাংশ ইসলামিক সেন্টারের মাশায়েকদের সম্মানিত ওস্তাদ মান্যবর ফজলুল শেখ শেখ সাইফুদ্দিন বিলাল, আমি তাকে তার এই মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করছি। ফালিয়া তাফাদ্দাল মাশকুরা ওয়া মাজুরা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين، متفق عليه। الله رب العالمين حمد و تعريف جي مهان الله رب العالمين آج کے আমাদের আল-আহসা ইসলামিক সেন্টারের হল রুমে বসে আল্লাহ তার রাসূলের কোরআন ও সুন্নার আলোকে দিনই কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা অবহিত আছেন যে আজকের বিষয়বস্তু হচ্ছে রাসূলের মহাব্বত। গত মাসে বা এই মাসের শুরুতেই বলা যেতে পারে আল কাসিমে এই বিষয়ে দুই জায়গায় আলোচনা করে যেটা আমার অনুভব হয়েছে, সাধারণ মানুষ নিঃসন্দেহে সকলেই আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন এবং বাঁচতেও চাই, কিন্তু প্রকৃত কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হয়, এর সঠিক রূপরেখা কি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার অর্থ কি, এর গুরুত্ব কি, এর তাৎপর্য কি, সত্যিকারের রাসূলের যারা মহব্বত করেন তাদের পরিচয় কি, তাদের আলামত কি, তাদের নিদর্শন কি, এ বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক জ্ঞান না থাকার ফলে আমাদের সমাজে এক শ্রেণীর মিথ্যুক, ভণ্ড, ধর্ম ব্যবসায়ী, দাড়ি টুপিওয়ালা, ধর্মের লেবাসধারী, আশেকে রাসুলের নামধারী, সুন্নি দলের নামধারী, যারা মানুষদেরকে মহাব্বত সত্যিকারে যেভাবে করা দরকার ঠিক সেইভাবে শিখিয়ে না দিয়ে বরং তাদের স্বার্থের ভালোবাসা শিখিয়েছেন, যার ফলে আপামর জনগণ, সাধারণ মুসলিম, এরা রাসূলকে ভালোবাসতে চাইলো সত্যিকারে ভালোবাসার নামে পেয়েছে বেদাতের উপহার, রাসূল সম্পর্কে অনেক কুসংস্কার, রাসূল সম্পর্কে অনেক মিথ্যার আশ্রয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বহু শিরিক ও বেদাত ও অপসংস্কারের পাহাড় এরা গড়েছে, রাসুলের মহাব্বত সত্যিকারে এরা খোঁজ করে পায় নাই। যার ফলে এই মুহূর্তে বিশেষ করে এমন একটা মাসে আমরা এখন আলোচনা করছি, রবিউল আউয়াল মাসে মিথ্যুক, ভণ্ড, নবী প্রেমিকদের কিছু চিত্র বা কিছু এদের কার্যকলাপ আমরা বিভিন্ন মিডিয়া, বিভিন্ন বইপত্রে, বিভিন্ন পেপার পত্রিকায়, বিভিন্ন সিম্পোজিয়াম এবং আলোচনা সভা, বিভিন্ন ভাবে এদের কাছ থেকে আমরা অনেক কিছুই শুনেছি। আজকে হয়তো দেখবেন তাদের আলোচনার সঙ্গে সত্যিকারে কোরআন ও সুন্নাহর আলোচনার অনেক একটা বৈপরীত্য, অনেক একটা পার্থক্য বা ফারাক রয়ে গেছে, যেটা আপনারা সত্যিকারে যদি বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন তাহলেই বোঝা সম্ভব। আর যদি আবেগ দিয়ে শুধু আশেকে রাসুলের নামটাই যথেষ্ট মনে করে নেন তাহলে কিন্তু কোনোভাবেই রাসুলের ভালোবাসা আপনার অন্তরে জন্ম লাভ করতে পারবে না, যার ফলশ্রুতিতে দুনিয়া এবং আখেরাতে আপনার কল্যাণের স্থানে অকল্যাণী আপনাকে জেকে বসবে, আপনার ঘাড়ে চেপে বসবে। এতে থেকে বাঁচার আপনার কোনই হয়তো উপায় হবে না। আসুন, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা একটা ইমানের দাবি, এবং প্রতিটি মানুষকে, প্রতিটি মুমিন বান্দাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা তার উপর ওয়াজিব। আল্লাহর পরেই যাকে ভালোবাসতে হবে তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসতে হবে, নিজের জীবন, টাকা পয়সা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, এই দুনিয়ার বাড়িঘর যত কিছু রয়েছে সবার ঊর্ধ্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কেউ যদি আমরা তাকে না ভালোবাসি, কেউ যদি তার সম্মানকে আমরা মর্যাদা দিতে না পারি, তাহলে কি রাসূলের কিছু কমে যাবে, তার কোনো ক্ষতি হবে, তার কোনো সমস্যা হবে? না, বরং আমাদেরই সেই ক্ষতি হবে। যার অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ভালোবাসা নেই, সে নিঃসন্দেহে আযাবকে, আল্লাহর গজবকে, আল্লাহর অসন্তুষ্টিকে সে হাতছানি দিয়ে ডাকতেছে। আর যার অন্তরে প্রকৃত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা রয়েছে, ঠিক ওই ব্যক্তি দুনিয়া এবং আখেরাত উভয় জগতে তার কল্যাণ তার জীবনে প্রতিফলিত ঘটবে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর ভালোবাসার গুরুত্ব আমরা যদি বুঝতে চাই তাহলে রাসূলের হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন থেকে ভালোবাসতে হবে। বুখারী শরীফের হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আল্লাহ রাসূল রাস্তায় চলতেছিলেন। খেয়াল করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী হযরত ওমর ফারুকের কত গভীর সম্পর্ক, হাতটা ধরে বন্ধুর মতো চলতেছেন, ভালোবাসার কি এটা পরিচয় নয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ বুঝে ভাবলেন, আজকে যে আমি রাসূলকে কতটুকু ভালোবাসি এই ভালোবাসা রাসূলের কাছে প্রকাশ করে দিই। বললেন হযরত ওমর, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর যত কিছু সবার ঊর্ধ্বে আপনাকে ভালোবাসি, তবে আমার নাফস, আমার জীবনের পরেই আপনাকে আমি ভালোবাসি। ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওমর ওই জাতির কসম, আল্লাহর কসম খেয়ে বলছি তোমার এই ভালোবাসা যথেষ্ট নয়, হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসি, যতক্ষণ পর্যন্ত তোমার নাফসের চাইতেও আমি নবী ভালোবাসার প্রিয় পাত্র না হতে পারবো ততক্ষণ পর্যন্ত প্রকৃত ভালোবাসতে তুমি আমাকে পারলে না। ফাকালা লাহু উমর রাদিয়াল্লাহু আন, ফা ইন্নাহু আল আনা ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি এখন এই মুহূর্তে আমার নাফসের চাইতেও, আমার জীবনের চাইতেও আপনি আমার কাছে বেশি প্রিয়। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি আল আনা ইয়া উমর, ওমর এখনই প্রকৃত ভালোবাসা প্রকাশ পেল। তাহলে হযরত ওমর তো বুঝেছিলেন যে বুঝি এটুকু বললেই রাসূলের ভালোবাসা, এর চাইতে বুঝি ভালোবাসা আর কিছু হতে পারে না। একজন সাহাবী রাদিয়াল্লাহু আন, আল্লাহ নবী বললেন, না ওমর, আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত তোমার নাফসের চাইতে আমাকে ভালোবাসতে না পারবে, অর্থাৎ তোমার জীবন দিয়েও আমাকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত নবীর ভালোবাসা তোমার অন্তরে জন্মিবে না। বুখারী শরীফের হাদিস, শুধু জীবন না, নিজের অর্থ, নিজের ছেলে মেয়ে, নিজের আত্মীয় স্বজন, বাবা মা, লোকজন, এই পৃথিবীর সবার ঊর্ধ্বে ভালোবাসতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী বলছেন, ওই জাতের কসম যার হাতে আমার জীবন, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী, তোমাদের কাছে তার সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, এই দুনিয়ার সবার ঊর্ধ্বে যদি ভালোবাসার পাত্র না হতে পারি তাহলে সে মুমিনই হতে পারবে না। সুবহানাল্লাহ। আর মুমিন না হলে জান্নাতও যেতে পারবে না। লা তাদখুল জান্নাত হাত্তা তুমিনু। মুমিন না হলে অন্য হাদিসে এসেছে যে তোমরা মুমিন না হলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে খেয়াল করুন যে নবীকে ভালোবাসা ইমানের অঙ্গ, এটা একটা আমালে সালে সৎ আমল যার মাধ্যমে ইমান আপনার কলবের মাধ্যমে জন্মিবে, আর এই ইমানের মাধ্যমে আপনি আল্লাহর জান্নাত লাভ করতে পারবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন, আপনার আমল আখলা আল্লাহ আমল আল্লাহর কাছে গৃহীত হবে। তাহলে নিজের ছেলে মেয়েকে আমরা নিঃসন্দেহে ভালোবাসি, ভালোবাসি না? যদি কাউরি অ্যালবামে ছবি থাকে সুযোগ বুঝে একবার দেখার চেষ্টা করেন, কি বলেন? করেন না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য কয়বার চেষ্টা করেন, কম্পেয়ার করেন, কিভাবে ভালোবাসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সম্পদ থেকেও ভালোবাসতে হবে। আজ তো আমরা দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে এমন ভাবে মেতে গিয়েছি, ওই সোনার হরিণ ধরতে একটা আমার আওয়াজ হয়েছিল এর আগে, আপনি হয়তো শুনছেন, দুনিয়া পাওয়ার জন্য কিসের আল্লাহ আর কিসের রাসূল আর কিসের দিন, সব কিছুকে আমরা একদিকে ঠেলে রেখে দিয়েছি, আর মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে আমরা জান্নাত যাওয়ার আশায় বড় মুমিনের আমরা দাবিদার দাবি করতেছি। হযরত আনাস থেকে বর্ণিত বুখারী শরীফে মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আব্দুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি ওয়ান নাস আজমাইন। ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ওই বান্দা মুমিন হতে পারবে না আল্লাহর, যে আমি নবীকে তার সম্পদ, তার স্ত্রী, তার পরিবার এবং সকল মানুষের চাইতে আমাকে ভালোবাসতে না পারবে। তাহলে একটু চিন্তা করেন দেখি, আপনার চাকরিটা, আপনার টাকা পয়সা, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার স্ত্রী, আপনার কলিজার টুকরা ছেলে মেয়েরা, আপনার বাবা মা, আপনার দোস্ত বন্ধু, সকলের ঊর্ধ্বে কি নবীর ভালোবাসা আপনার অন্তর স্থান পেয়েছে? প্রশ্নটা করুন, আপনার নাফস আপনাকে কি উত্তর দেয়? শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সবার ঊর্ধ্বে ভালোবাসতে না পারেন তাহলে আল্লাহর আজাবের জন্য প্রতীক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره إن الله لا يهدي القوم الفاسقين. سورة توبة 24 نمبر آيات. الله نبيك الله বলেন, বলে দাও তোমার উম্মতকে, যারা তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী পরিবারগণ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা নষ্ট হয়ে যাওয়াকে ভয় করো, আর অট্টালিকা ঘর বাড়ি দালান কোঠা তোমাদের কাছে, এইগুলি যদি যদি আল্লাহ আল্লাহ রাসূলের চাইতে এই সমস্ত জিনিসগুলি তোমাদের বেশি প্রিয় হয়, তোমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, সম্পদ, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি ইত্যাদি যদি তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাবের জন্য তোমরা প্রতীক্ষা করো। মুসলমানদের উপরে আযাব আসেছে না এসে নাই? এসেছে। মুসলমানরা তাদের আল্লাহ আল্লাহ রাসূল এবং জিহাদের চাইতে এই দুনিয়ার সবকিছুকে ভালো বেশি 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 ফেলেছে না? না, বরং এর মোহে এমন ভাবে অক্টোপাসের ওই এর মধ্যে, জালের মধ্যে, কি বলে, ওই ছোবার ছবলের মধ্যে এরা এমন ভাবে ধরা খেয়েছে যে কোনোভাবে এগুলিকে ছেড়ে আর আল্লাহ আল্লাহ রাসূলের জাহাদের পথে এরা আসতে পারছে না। কিন্তু মিথ্যা দাবিদার এরা, বারে রবিউল আউয়ালকে কেন্দ্র করে হাজারো কোটি টাকা নষ্ট করেছে, কিন্তু এরা সত্যিকারে রাসূলকে কি ভালোবাসতে পেরেছে? না, কখনোই না, কখনোই না। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধারণ করলে আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ পেশ করব সত্যিকারের রাসূলকে কিভাবে ভালোবেসেছিলেন সাহাবা ইকরাম, তার কিছু পরিচয় আপনার কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ফাসিক কওমকে আল্লাহ পছন্দ করেন না, হেদায়েত দান করেন না, যারা মিথ্যা দাবিদার, মিথ্যা সুন্নি দল, মিথ্যা আশিক রাসূল, যারা মিথ্যা রাসূলের ভালোবাসার দাবি করে, এই সমস্ত ফাসিক ফাজিরদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। তাহলে খেয়াল করুন, যারা এই সমস্ত দুনিয়ার সকল কিছুর ঊর্ধ্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে না পারবে, তারা আল্লাহর আযাবের জন্য প্রতীক্ষায় থাকতে বলেছেন আল্লাহ। আর তাই হয়েছে আজকে মুসলমানদের ভাগ্যে আযাব, এবং এদের জীবনে কষ্ট, দুর্দশা, লাঞ্ছনা আর গঞ্জনা, লাথি আর এদের মেতে মার এবং হত্যা এদের ভাগ্যে জুটেছে আল্লাহর পক্ষ থেকে। কারণ এরা আল্লাহ, আল্লাহ রাসূল এবং আল্লাহর পথে জিহাদকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে এরা মেতে উঠেছে। বন্ধুগণ, নিঃসন্দেহে এতক্ষণ আমরা বুঝতে পারলাম যে রাসূলকে কিভাবে ভাল, মানে কতটুকু ভালোবাসতে হবে। সব কিছু ঊর্ধ্বে আল্লাহর পরেই যার স্থান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছুর জীবন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি, টাকা, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, সবার ঊর্ধ্বে তাকে ভালোবাসতে হবে। আমার একটা ক্যাসেট আছে ভালোবাসা, এখানে ভালোবাসার কিছু প্রকার বর্ণনা করা হয়েছে। প্রথমত ভালোবাসা তিন প্রকার, একটা হল আল হুব্বুল তাবিঈ, ন্যাচারালি ভালোবাসা, মানুষ পিপাসার্থ মানুষ পানি, ঠান্ডা পানি ভালোবাসে, ঠিক না ভাই? ঠিক, গরমে মানুষটা এসি ভালোবাসবেই, ঠিক না? ঠান্ডার সময় ল্যাপটপ ভালোবাসবে, মা তার সন্তানকে ভালোবাসবে নি, এর মধ্যে কোনো কি লাগবে, এর কোনো প্রয়োজন আছে, এর মানে এর কিছু মানে অন্য কিছু তাকে বোঝাবের প্রয়োজন আছে, তা না। মা তার সন্তানকে ভালোবাসেন নিঃস্বার্থকভাবে, এতে এর বিনিময়ে কিছুই পেতে হয় না এবং এটার জন্য কিছু করতে হয় না, এতে ন্যাচারালি স্বভাবগতভাবেই মানুষ এই জিনিসগুলিকে ভালোবেসেই থাকে। দুই নম্বর ভালোবাসা হলো আল হুব্বুল ইজতিরারি, ঠেলাই পড়ে ভালোবাসা, বাধ্য হয়ে ভালোবাসা। বুঝছেন? মনে করেন আপনার যিনি দায়িত্বশীল তাকে যদি ভালোবাস নাই বাসেন তো আপনার চাকরিটা যাবে। আপনার প্রেসিডেন্ট জালেম অত্যাচারী, কিন্তু তাকে যদি ভালো না বাসেন তাহলে আপনার উপরে জুলুম করবে, আর এই জন্য তাকে আপনি কি করেন, ভালোবাসেন, এটা বাধ্য হয়ে ভালোবাসা, ঠেলাই পড়ে ভালোবাসা। তিন নম্বর আল হুব্বুল ইখতিয়ারি, নির্বাচিত ভালোবাসা, নির্বাচন করতে হবে, এর বিনিময়ে কিছু করতে হবে, এটা ন্যাচারালি ভাবে হয়ে যাবে না, এই ভালোবাসা অর্জন করতে হবে, অর্জন করা ভালোবাসা। এই ভালোবাসাটা আবার আল হুব্বুল ইখতিয়ারি, এই ভালোবাসা মানে নির্বাচন করা, এর জন্য কিছু বিনিময় প্রদান করা, এর জন্য মাধ্যম কিছু স্যাক্রিফাইস করা, এর জন্য কিছু কি দান করা, এই ভালোবাসাটা, এই ভালোবাসাটা আবার তিন প্রকার, এই ভালোবাসাটা আবার তিন প্রকার। এই ভালোবাসাটা বুঝুন, না হলে কিন্তু রাসূলের ভালোবাসায় গিয়ে উল্টাপাল্টা করে বসে থাকবেন। যে ভালোবাসাটা অর্জন করতে হয় এটা কয় প্রকার, বুঝে বুঝে আসছে আমার কথা না বুঝে আসছে না আপনাকে? এক নম্বর হল আল হুব্বুল ফিল্লাহ, আল্লাহর রাস্তায় ভালোবাসা। আপনি একজন আল্লাহর মুমিন বান্দা, নামাজি বান্দা, কোরআন পড়ে, আল্লাহর দিন মেনে চলে, সঠিক মানুষ, এই জন্য আল্লাহর রাস্তায় তাকে ভালোবাসে, এটা কি ইমান? এবং যারা আল্লাহর রাস্তায় ভালোবাসবেন, কিয়ামতের মাঠে রোজ হাশরের কঠিন মুহূর্তে আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া যখন ছায়া থাকবে না, তা আপনি যদি আল্লাহর রাস্তায় কাউকে ভালোবেসে থাকেন তাহলে ওই ব্যক্তি আর আপনি আল্লাহর ছায়ার নিচে কি আরশের ছায়ার নিচে সে স্থান পাবেন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বসেছিলেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই লোকটাকে আমি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, যাও গিয়ে ওই লোকটাকে বলে আসো যে আমি আল্লাহর রাস্তায় আপনাকে ভালোবাসি। তাহলে কেউ যদি কাউকে আল্লাহর রাস্তায় ভালোবাসেন তাহলে এটা কি ঈমান, এটা সৎ আমল, এবং তাকে বলে দিবেন যে আমি আপনাকে ভালোবাসি, সে যেই কে হোক। দ্বিতীয় নম্বর ভালোবাসা হলো আল হুব্বুলিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, ওটা আল্লাহর রাস্তার জন্য একই মানে একটু পাশাপাশি, আল্লাহর জন্য ভালোবাসা মানে যাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর ওলিদেরকে, আল্লাহর সাহাবায়ে কেরাম, তাবিরা, ইমামরা, বড় বড় যারা আল্লাহর ওলি, নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা কিনা, এদেরকে আল্লাহর জন্য ভালোবাসবেন। আর এই জন্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসাটা, কার জন্যে? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে। পরে আসবে যে এই আল্লাহ রাসূলকে ভালোবাসার ফায়দা কি, উপকার কি, পরে আসতেছে আপনাদের ওইখানে, ওইখানে একটু ভালো করে আপনারা বুঝবেন। তাহলে আল্লাহর নবীকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো কেন? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কিভাবে ভালোবাসবো সেটাও ইনশাআল্লাহ আসবে আলোচনায়। তিন নম্বরে হলো যে আল্লাহর সঙ্গে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসেন, ওই ভালোবাসা আর একজনকেও দান করেন আল্লাহ রাব্বুল্লাহ। এইটা কি? তাহলে আগের দুইটা ভালোবাসা আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর জন্য, এই দুইটা কি আপনার করণীয় করতে হবে, এটা সৎ আমল, এটা আল্লাহ পছন্দ করেন, এটা শরীয়ত সম্মত। কিন্তু তৃতীয় নম্বর ভালোবাসা যেটা আল্লাহর সঙ্গে কাউকে ভালোবাসা, সেটা কি? শিরক। এটা কি বলা হয়? শিরক বলা হয়। আপনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু আপনি করলেন কি, আল্লাহকে যে ভালোবাসেন তার কাছে দোয়া করেন, তার জন্য কুরবানি করেন, তার নামে নজর মানেন, এবাদতের মাধ্যমে, আল্লাহর গোলামীর মাধ্যমে, আল্লাহর দাসত্বের মাধ্যমে আল্লাহর ভালোবাসা আপনি প্রকাশ ঘটান। ঠিক ওইভাবে আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে বললেন, বাবা আমারে দাও, কি হয়ে গেল? শিরিক হয়ে গেল, জাহান্নাম অবধারিত হয়ে গেল, জাহান্নাম হারাম হয়ে গেল। তাহলে আল্লাহর সঙ্গে ভালোবাসা যাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তবে ভালোবাসা আল্লাহর অস্তের, আল্লাহর সঙ্গে ভালোবাসা যাবে না। আল্লাহর সঙ্গে ভালোবাসতে গিয়ে আল্লাহর নূর বানাই দিয়েছে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল মাটির নয়, কিসের তৈরি? আল্লাহর নূরের তৈরি, ঠিক আছে, মানে আল্লাহরই অংশ। কাজে আল্লাহর যেভাবে ওয়াদ করেন ঠিক রাসূলও ওইভাবে ভালোবাসেন। সমান সমান ভালোবাসা কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। এরপরে ভালোবাসার অনেকগুলি স্তর রয়েছে, দশটা। তার মধ্যে সবচেয়ে লাস্ট যেটা ভালোবাসার চূড়ান্ত যেটা, সেটাকে বলা হয় খুল্লা, খলিল। কি বলা হয়? খলিল। আল্লাহ নবী আলাইহিসসালাম ও হযরত ইব্রাহিম দুইজন ছিলেন খলিল। কয়জন খলিল ছিলেন? দুইজন। আল্লাহ নবী বলেন যে ইন্না আল্লাহ আত্তাখাযানি খলিলান কামা আত্তাখাযা ইব্রাহিমা খলিলা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার খলিল বানিয়ে নিয়েছেন যেমন ইব্রাহিম আলাইহিসসালামকে খলিল বানিয়েছেন। অন্য হাদিসে বুখারী মুসলিমের, ওয়ালাউ কুনতু মুত্তাখিযান মিনান মিন আহলিল আরদি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা ওয়ালাকিন্না সাহিবাকুম খলিলুর রহমান। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন এই পৃথিবীর যদি আমি কাউকে দোস্ত বানাতে চাইতাম খলিল, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই বানাতাম, কিন্তু তোমাদের সাথে অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার খলিল? খলিলুর রহমান, আল্লাহর খলিল। যারা বলেন যে হযরত ইব্রাহিম খলিল আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব, আর হাবিব খলিলের ঊর্ধ্বে, ঠিক আছে, এটা মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। বরং আল্লাহর নবীও কি খলিল, এবং খলিল হলো সর্বশ্রেষ্ঠ ভালোবাসার কি মানে পর্যায়। এই জন্য যে হাদিসে এসেছে যে ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর খলিল, ওয়া আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা, এবং আমি আল্লাহর হাবিব, এতে কোনো ফখর নেই। তিরমিজি শরীফের 3620 নম্বর হাদিস, এবং দারামি সুনানুদ দারিমির প্রথম পৃষ্ঠার 26 নম্বর পৃষ্ঠায় যে হাদিসটা এসেছে, এই হাদিসটা গ্রহণযোগ্য নয়, যেখানে বলা হয়েছে যে আল্লাহর নবী হাবিব আর ইব্রাহিম আলাইহিস সালামকেই খলিল। কারণ এই হাদিসের মধ্যে জামা বিন সালেহ এবং সালবা বিন ওহরাম এরা দুইজনেই গ্রহণযোগ্য রাবি বর্ণনাকারী না, এরা দুর্বল, এদের হাদিস গ্রহণযোগ্য নয়। এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বলছেন হায়াদা হাদিস গরিব, এই হাদিসটা কি আশ্চর্যজনক হাদিস, এটা সহি হাদিস নয়। তাহলে এখানে আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে যে ভালোবাসার সাত নম্বরে যেটা পর্যায়, সেটাকে বলা হয় ইশক। কি বলা হয়? ইশক। ইশক হলো এমন ভালোবাসা যে ভালোবাসার সীমা অতিক্রম ভালোবাসা, যে ভালোবাসাকে যে ভালোবাসা বাঁচতে গিয়ে মানুষ কি মানুষ তার মানে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং মনে রাখবেন ইশক এই শব্দটা আল্লাহ এবং রাসূলের ব্যাপারে ব্যবহার করা কি চরম বেয়াদবি। কারণ ইশক বলা হয় যৌন ক্ষুধার চাহিদা, যৌন দুর্বলতার মাধ্যমে কাউরিবের দিকে মাইল হওয়া, দুর্বল হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূলকে ইশকের মাধ্যমে মানে যৌন দুর্বলতার মাধ্যমে ভালোবাসবেন? নাউজ বিল্লাহ। বেদাতিরা কি করছে? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই পৃথিবীতে সৃষ্টি করার পূর্বে আল্লাহ ছিল আশেক, আর মাশুক ছিল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাউজুবিল্লাহ। এরপরে যখন রাসূলের এই পৃথিবীতে আগমন ঘটলো তখন রাসূল হয়ে গেলেন আশেক আর আল্লাহ হয়ে গেলেন মাশুক। মানে এর আল্লাহর ভালোবাসাটাকে প্রেমিক প্রেমিকা ইশক বলা হয়। চ্যাংরা চিংড়িদের যে পাগলামি ভালোবাসা হয় না, অনেক সময় চিংড়ি কি করে বাবারে মারে পড়ে সব রে ছেড়ে গিয়ে কোর্টে বিয়ে পড়ে, পড়ে না পড়ে না, পাগলামি না এটা, পাগলামি না এটা ঠিক। আমাদের দেশের তো কোর্টে গিয়ে বিয়ে সহি হয়ে যায়, কিন্তু সঠিক মতে ওলি ছাড়া বিয়ে হবে না, কারণ লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া বিয়ে হয় না। কাজে যারা কোর্ট ম্যারেজ করে এদের বিয়েই সহি না, বুঝতে পারছেন? তাহলে যেই আল্লাহ রাসুলের ভালোবাসার পরিচয় দিতে গিয়ে যারা আশেকে রাসুল, বিশ্ব আশেকে মঞ্জিল, তারপরে আশেক ইলাহি, আশেকে রাসুল এই ধরনের নাম রাখে, নিঃসন্দেহে রাখে ভ্রষ্টতার মধ্যে রয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ এই ইশক শব্দটা এই এক প্রথমত এটা কোরআনে নেই, হাদিসে নেই, এটা কোনো সাহাবীরা বর্ণনা করেনি। এই শব্দটাই বেদাতি শব্দ, ওই বাকপরদের বানানো, ভণ্ড প্রেম নবীর ভালোবাসাদের বানানো। কাজে এই শব্দ রাসূলের ব্যাপারে ব্যবহার করাই কি, আল্লাহর ব্যাপারে ব্যবহার করাটাই চরম বেয়াদবি ছাড়া আর কিছু নয়। বুঝে আসছে এই কথাটা? এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ইরাদা, উদ, মুহাব্বা, খুল্লা এগুলি ব্যবহার করা যেতে পারে। ভালোবাসার দশটা স্তর রয়েছে, আলাকা, ইরাদা, সবাবা, গারাম, মওয়াদ্দা, সগাফ, ইশক, তায়াম্মুম, তাআব্বুদ, খুল্লা। এই দশটার মধ্যে আল্লাহর ব্যাপারে শুধু ব্যবহার করা জায়েজ কি? ইরাদা, উদ, মুহাব্বা এবং খুল্লা। বাকি শব্দগুলি আল্লাহ ছাড়া এবং ইবাদা এগুলি অন্যের জন্য ব্যবহার করা, আল্লাহ ছাড়া আল্লাহর জন্য ব্যবহার করা জায়েজ নয়। এবার আপনাদেরকে আমি নিয়ে যাব যে এই আল্লাহর নবীকে যে ভালোবাসবেন এই ভালোবাসার পদ্ধতিটা কি হবে, কি বলেন কিভাবে ভালোবাসবেন? রাসূলের পায়ে গিয়ে সালামি করবেন পীর সাহেবদের মতো, পীরদের মতো খানকা বানাই দিবেন, হাতে হাত রেখে হুজুরে কি দিবেন, কি দেন, হাদিয়া দিবেন, কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভালোবাসবেন এই ভালোবাসার পদ্ধতিটা কি? এখন আমাদের শেষ পর্যায়ে গিয়ে আমি আপনাদের আলোচনায় নিয়ে আসবো যে রাসূলকে ভালোবাসার জন্য আপনার প্রতি রাসূলের দাবি কি। এর আগে শুধু সংক্ষিপ্ত ভাবে বুঝুন যে আল্লাহ নবীকে ভালোবাসার পদ্ধতি হলো রাসূলের সুন্নতকে ভালোবাসা। কি করা? সুন্নত কাকে বলে? রাসূলের 23 বছরের বা সারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিন্দেগীর যত তিনি করেছেন, যা বলেছেন, যা সম্মতি দান করেছেন, রাসূলের পুরো জিন্দেগি হলো রাসূলের সুন্নত। আর এটা কোথায় পাওয়া যাবে ভাই? কোরআন এবং হাদিসের মধ্যে। এই পুরো কোরআন, 30 পারা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কি? জীবনী, সুন্নত। এর মধ্যে সমস্ত সুন্নত বলতে এখানে ফরজ ওয়াজিব সুন্নতের মোকাবেলায় সুন্নত না, সুন্নত বলতে এখানে তরিকা, রাসূলের সারা জিন্দেগি যেটা কোরআন মাজিদের মধ্যে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি যখন জিজ্ঞেস করা হলো উম্মুল মুমিনিন, আল্লাহর নবী সম্পর্কে আমাদেরকে অবহিত করুন, মা আয়েশা আশ্চর্য হয়ে বললেন তোমরা কি কোরআন পড়ো না? বলে কোরআন তো পড়ি। বলে কানা খুলকু আল কোরআন, এই পুরো কোরআন হলো রাসূলের 23 বছরের পুরো জিন্দেগি। বলেন সুবহানাল্লাহ, কোরআন জানে না, পেটে বম বাস্ট করলে কোরআনের একটা আয়াতের তথ্য জানে না, হাদিসে রাসূল একটা খবর নেই, কিন্তু আশেকে রাসূল সেজে বসে আছে, ঠিক না বেটি? ঘুমাচ্ছেন নাকি মনে হচ্ছে আপনারা? তাহলে বুঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে ভালোবাসতে হলে কি করতে হবে? এই রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে, রাসূলকে। ওমা আতাকুম রাসূল ফাখুদু ওমা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে, যা বর্জন করতে বলেছেন তা ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। রাসূলকে সারা জিন্দেগীর জন্য আপনার মডেল বানাই নিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম নমুনা আপনার চলার ফিরার, খাওয়া দাওয়া, উঠা বসা, ভালোবাসা, আনন্দ, ফুর্তি, দুঃখ, কষ্ট, আপনার জীবনের ব্যবসায় বাণিজ্যে। আপনি বাবা হন আর স্বামী হন আর বন্ধু হন, রাষ্ট্রপতি হন আর জেহাদের ফিল্ডে, আর আপনার অফিসে যে কোনো জায়গায় আপনি থাকুন না কেন, সর্বমুহূর্তে কাকে মডেল বানাতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আশিকে রাসূলের দল ফিল্মের জগতের শয়তানদেরকে মডেল বানিয়ে নিয়েছে, বড় বড় ধর্ম ব্যবসায়ী বাটপার পীরদেরকে নিজেদের মডেল বানিয়ে নিয়েছে, আর দাবি করতেছে আশিক রাসূল। কে দাবি ঠিক আছে? নিঃসন্দেহে মিথ্যা, হান্ড্রেড মিয়া ফিল মিয়া, 100% মিথ্যা, যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসতে হলে তার এই সুন্নতকে ভালোবাসতে হবে, এবং সুন্নতের ভালোবাসার দাবির কাজ কয়টা পরে আসবে। এই জন্য আল্লাহর নবী একটা হাদিসে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, প্রকৃতভাবে ওই লোকটি আমাকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ, আর আমি নবীর সুন্নতকে ভালোবেসে, আমি নবীকে যে ভালোবাসতে পারলো, ওই ব্যক্তি আমার সঙ্গে কোথায় থাকবে? জান্নাতে। কি রাসূলের সঙ্গে জান্নাত থাকতে চান না? না চান, শক্ত করে না একটু মিছামিছি, ব্যাস আশিক রাসূল সুন্নিদের মতো। হ্যাঁ, মুখের দাবি না অন্তরে দাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে জান্নাতে থাকতে চান, রাসূলকে ভালোবাসুন। আর রাসূলকে ভালোবাসলে কিভাবে ভালোবাসতে হবে? রাসূলের সুন্নতকে ভালোবাসতে। এই জন্য আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, তার জীবনের সবকিছুকে আমি নবীরকে মডেল বানাই নিল, ওই ব্যক্তি আমাকে প্রকৃত ভালোবাসলো। আর যে আমাকে এইভাবে ভালোবাসলো, কানা মায়া ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ আকবার, এত বড় সৌভাগ্য আপনার বন্ধুগণ। এরপর আমরা চলি যে এই ভালোবাসা, রাসূলকে ভালোবাসলে আমাদের ফায়দা কি, উপকারটা কি? প্রথমত ফায়দা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবেন। রাসূলকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা সত্যিকারে বেশি থাকো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো, অর্থাৎ রাসূলের সুন্নতকে ভালোবাসো, রাসূলের জিন্দেগীকে ভালোবাসো, রাসূলের সিরাতকে ভালোবাসো, রাসূলের রেখে যাওয়া আমানত কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরো, তাহলে আল্লাহর ভালো রাসূলের যখন অনুসরণ করবে, অনুকরণ করবে, রাসূলকে জীবনের মডেল বানিয়ে নেবে, কে ভালোবাসবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যান, তার কোনো সমস্যা থাকবে? ভাই থাকবে? দুনিয়ায় মার খাবেন, লাথি খাবে, মুসলমান লাঞ্ছিত হবে, ঘর বাড়ি ছাড়বে, বোমা মারবে ওদের উপরে, কাফের? না, কখনোই না। আল্লাহ যাকে ভালোবাসেন, নিঃসন্দেহে তার উপরে কোনো কাফের চোখ রাঙিয়ে দেখার তার সুযোগ হবে না। কিন্তু মিথ্যা যখন দাবিদার ভালোবাসার আমরা সোরানের মাধ্যমে শুধু প্রকাশ করেছি, কাজের মাধ্যমে করি নাই, তখন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আযাব চলে এসেছে। দুই নম্বর ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূলকে ভালোবাসেন সঠিকভাবে, তাহলে গুনাহগুলিকে মাফ করে দিবেন। কি আমাদের ক্ষমার প্রয়োজন আছে না? নাই। পাপ আছে না? নাই। আমাদের পাপের ক্ষমার প্রয়োজন আছে কি না? ওয়ায়ুফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তোমাদের গুনাহগুলিকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তাই রাসূলকে ভালোবাসলে প্রথম ফায়দা আল্লাহর ভালোবাসা, দুই নম্বরে আল্লাহ যখন ভালোবাসবে আপনাকে পাপি রাখবেন না, আপনার পাপ মুক্ত করে দিবেন, আপনাকে নেককারদের মাধ্যমে মধ্যে কি সামিল করে দিবেন। তিন নম্বর ফায়দা, তিন নম্বর হলো সত্যি যদি রাসূলকে ভালোবাসতে পারেন, তাহলে ঈমানের যে মজা, এটা আপনি কি অনুভব করতে পারবেন, আস্বাদন করতে পারবেন? সত্যি আপনি যে রাসূলকে ভালোবাসেন, এই ভালোবাসার মাধ্যমে আপনার ইমানই, ইমানের মজা আপনি অনুভব করতে পারবেন। নামাজ পড়ে মজা পাবেন, দাড়ি মুখের মধ্যে রেখে মজা পাবেন, সুন্নত বেশি বেশি করে পড়ে নামাজ মজা পাবেন, রাসূলের যে কোনো সুন্নত, রাসূলের যে কোনো আমল, রাসূলকে জীবনের যে কোনো স্তরে মডেল বানিয়ে আপনি অত্যন্ত শান্তি প্রশান্তি লাভ করবেন। আল্লাহ নবী বলেন, যা কত আমল ইমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলা, ওই ব্যক্তি তো ঈমানের মজা পেয়ে গেল, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নিল, প্রতিপালক কে? দুনিয়ার অন্য কই না, কেউ কই না, কেউ না। ইসলামকে জীবন বিধান হিসেবে, দ্বীন হিসেবে, শুধুমাত্র সিলেবাস হিসেবে মেনে নিল, অন্য কাউর অন্য আর কিছুকে ইসলাম তার দ্বীন হিসেবে মানলো না, একমাত্র আল দ্বীন ইসলাম তার ইসলাম,
অন্য কোনো আর দিন হতে পারে না, হবে না মুহাম্মাদিন রাসূলা, আর নবীকে রাসূল হিসেবে মেনে, রাসূল মানে কি মডেল, রাসূল মানে তার আপনার সবকিছুর তিনি কি মডেল, যখন বানাই নিলেন তখন আপনি ইমানের স্বাদ পেয়ে গেলেন। এই জন্য এটা হলো বুখারী মুসলিমের হাদিস। অন্য একটা বুখারী মুসলিম হাদিস হযরত আনাস থেকে বর্ণিত, সালাতুন মান কুননা ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি ইমানের মিঠা অনুভব করতে পারবে। কে কে? আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, আল্লাহ আল্লাহর রাসূল সব কিছুর উর্ধে ভালোবাসার পাত্র হতে হবে। কখন ইমানের মজা পাবেন? যখন আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে সবার উর্ধে ভালোবাসতে পারবেন। দুই নাম্বার কি, ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, আর কোন মানুষকে আল্লাহর অস্তে ভালোবাসবে, দুনিয়ার কোন ধান্দা মান্দার জন্য না, টাকা পয়সার জন্য না, বিয়ে শাদির জন্য না, চাকরি বাকরির জন্য না, মোট কথা শুধুমাত্র কার আসতে ভালোবাসবে? এর আগে প্রকার গেছে না আল্লাহর অস্তে ভালোবাসা, যখন আপনি আল্লাহর অস্তে মানুষকে ভালোবাসতে পারবেন। এক নম্বরে কি, আল্লাহ আল্লাহ রাসূল সবার উর্ধে ভালোবাসার পাত্র হতে হবে। দুই নম্বরে কি, কোনো মানুষকে ভালোবাসলে আল্লাহর অস্তে অর্থাৎ ইমানদার মমিন ফরিজগারকে ভালোবাসবেন, কোনো বাটপার, কোন শয়তান, কোন বেনামাজি, কোন বেঈমান, কোন কি বলে লুচ্চা, কোন মানে ভালো খারাপ মানুষের সঙ্গে খবরদার ভালোবাসা রাখবেন না। তিন নম্বরে কি, ওয়ান ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইয়ুকদা ফিন নার, আর কুফরিকে কুফরিকে এমন ভাবে ঘৃণা করবে যেভাবে মানুষ যেভাবে আগুনে তাকে নিক্ষেপ করাকে ঘৃণা করে। কেউ কি চাইবেন নাকি এখন ধরে নাকি আগুনে ফেলে দিই? কেউ রাজি আছেন নাকি? আছেন কেউ? আপনি আগুনে আপনি কেউ নিক্ষেপ করে দোক, নিঃসন্দেহে এটা চরম আপনার কাছে ঘৃণিত জিনিস এবং এটা আপনি কখনোই পছন্দ করেন না, তাহলে আপনি কাফির হয়ে যান, বেনামাজি কাফের। ওকে, রাসূলের ভালোবাসার মজা পাবে, ঈমানের মজা পাবে নিঃসন্দেহে, না নিঃসন্দেহে কখনোই সে এই মজা পাবে না। এই জন্য আল্লাহ রাসূলকে যদি সবার উর্ধে ভালোবাসতে পারেন তাহলে আপনি ইমানের মজা পাবেন, সবকিছুর মধ্যেই মজা পাবেন, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কষ্টতেও মজা পাবেন, সুখেও মজা পাবেন, সুখে শান্তিতে দুঃখে সর্ব অবস্থায় আপনি ভালোবাসা কি আপনি অনুভব করতে পারবেন ইমানের স্বাদ। চার নম্বর ফায়দা, আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে আপনার কি হবে স্থান হবে। কার সঙ্গে হবে? আল্লাহর নবীর সঙ্গে হাসর নাসর হবে, আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যা রাজুল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ মাতাসা, হযরত আনাস বলেন মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, কখন ঘটবে, সংঘটিত কখন হবে কিয়ামত? ক্বালা ক্বাল ওয়া মা আদাত লিসা, ও আমার সাহাবী কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো, তো কিয়ামত কখন হবে এটা জানতে চাচ্ছ, কিন্তু কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করেছো কি ওই কঠিন দিনের জন্য, সেই আতঙ্কের দিনের জন্য, যেই দিন কেউ কাউরি খবর নেবে না, যেই দিন কোনো কাজ এই পৃথিবীর আর কিছু সঙ্গে থাকবে না, যেদিন ভেঙে যাওয়ার কোনো উপায় থাকবে না, ওই কঠিন দিনের জন্য কি তুমি প্রস্তুতি গ্রহণ করেছ, তোমার পাথেও কি নিয়েছ? আল্লাহু আকবার, কালা হুব্বুল্লাহি ওয়া রাসূলি, সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা, ওই কিয়ামতের দিনে নাজাতের জন্য আমি পাথেও কি নিয়েছি সাথে, আল্লাহ আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ, কাল ফাইন্নাকা মা আমান আহবাবত, আল্লাহ নবী বললেন যে তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি কিয়ামতে থাকবে। আল্লাহু আকবার, কাল আনাস ফামা ফারিহনা বাদ আল ইসলাম ফারহান শাদীদা মিন কাউলিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্নাকা মা আমান আহবাবত, হযরত আনাস বলেন ওই দিন আমরা যত খুশি হয়েছিলাম এর চাইতে আর ইসলাম গ্রহণ করার পরে আর কোনদিন এত খুশি হয় নাই, আল্লাহর নবীর এই কথাটা শুনে, ফাইন্নাকা মা আমান আহবাব, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তোমার কিয়ামত হাসর নাসর হবে, তোমার জান্নাত হবে। এই কথাটা শুনে আমরা সাহাবায়ে কেরাম এর চাইতে আর কোনদিন ভালো আর কোনদিন এর চাইতে বেশি আর কোনদিন খুশি হয় নাই, কারণ কি নবীর সঙ্গে জান্নাত থাকতে পাবো। আল্লাহু আকবার, এটা এর চাইতে চরম পরম পাওয়ার কি হতে পারে একজন মুমিনের জন্য। ফানা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা ভালোবাসি, হযরত উমারকে ভালোবাসি, এবং তাদের সঙ্গে আমার হাসর নাসর জান্নাত হবে, যদি আমার আমলটা তাদের মতো অত জোরালো আমল না আমার। আল্লাহ আকবার। এই জন্য আপনি যদি নবীকে সত্যিকারে ভালোবাসতে পারেন, মিথ্যা দাবিদার নয়, তাহলে আপনার হাসর নাসর হবে কার সঙ্গে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, এবং জান্নাত হবে তার সঙ্গে। অন্য বুখারী মুসলিম অন্য রাওয়ায়েতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যা রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়ালাম ইয়ালহাক বিহিম। হে আল্লাহ রাসূল, ওই ব্যক্তির সম্পর্কে আপনার মন্তব্য কি? যে ব্যক্তি এমন একটা জাতিকে ভালোবাসে কিন্তু তাদের সঙ্গে তার সাক্ষাৎ নাই, দেখা নাই, কোনো মিল নাই, কোনো উঠা বসা নাই, অর্থাৎ আল্লাহর নেককার বান্দাদেরকে ভালোবাসেন, আবু বকরকে ভালোবাসেন, ওমরকে ভালোবাসেন, সাহাবায়ে কেরাম সকলকে ভালোবাসেন, তাবেঈনদেরকে ভালোবাসেন, বড় বড় ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম আহমদুল হাম্বাল, আল্লাহর বড় বড় যারা ওলিয়া আউলিয়া, মুহাদ্দিস, মুফাসসির, আল্লাহর দ্বীনের জন্য বড় বড় শহীদ যারা, হ্যাঁ, এই সকলকে ভালোবাসে, কিন্তু এদের সঙ্গে সাক্ষাৎ আছে, মিলজুল আছে? তো ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ তাদেরকে ভালোবাসে কিন্তু তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক, মানে দৈনিক সম্পর্ক নেই, মিলজুল নেই, তাদের সঙ্গে থাকার কোনো অবস্থা নেই। আল্লাহ নবী বললেন, ফাকাল আল মারউ মা মান আহাব্ব, যাকে ভালোবাসবে মানুষ তার সঙ্গেই সে থাকবে। সুবহানাল্লাহ। সত্যি যদি আল্লাহর নবীকে ভালোবাসেন, আবু বকর, ওমর, উসমান, সাহাবা ইকরাম, তাবি, ইমাম, বড় বড় আল্লাহর ওলি, তাহলে তাদের সঙ্গে আপনার হাসর নাসর হবে। আর যদি ফিলিমের জগতের বড় বড় শয়তানদের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, যাদের না দেখলে ঘুম হয় না, যাদের মতো কাপড় পরেন, যাদের মতো আপনার হাসিটা, যাদের মতো আপনার চলাফেরা, খাওয়া দাওয়া, লেনদেন, ওঠা বসা, তাদের সঙ্গে ফেরাউন, হামান, কারণ, আবু জাহাল, আবু লাহাব, বড় বড় শয়তানদের সঙ্গে কি হবে? হাসর নাসর হবে। বড় বড় ধর্ম ব্যবসায়ী, বাটপার, খানকার, পীর দাবিদাররা, এদের সঙ্গে হাসর নাসর হবে, হবে না আল্লাহর নবীর সঙ্গে, হবে না আল্লাহর আলীদের সঙ্গে, যদি ওরা মিথ্যা আল্লাহর দাবি দাবি করে। আজ বাংলাদেশে আউলিয়া শয়তান যারা, আল্লাহর আলী যারা, তারা আউলিয়া রহমান হয়ে বসে আছে, আল্লাহর আলী হয়ে বসে আছে। এই জন্য আল্লাহর আলী কে, আমার একটা ক্যাসেট আছে শুনবেন, আল্লাহর আলী শুনে পাগল হয়ে গেলেন, কিন্তু আল্লাহর আলী কাকে বলে, তার সত্য কি, তার ডেফিনেশন কি, কে আল্লাহর আলী হতে পারে আর কে শয়তানের আলী? দুইজনের মধ্যে পার্থক্য করতে পারলেন না, দাড়ি টুপিয়ে আর এরকম গুত্রা মুত্রা ছুটলেন পিছনে, জাহান্নামের পথ সুগম হবে, জান্নাতের হবে না কখনোই না। এই জন্য বন্ধুগণ, এবার তাহলে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে কারা বেশি ভালোবাসতে পেরেছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম ওয়ারদান্না। সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে যে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন, এবং তাদের ভালোবাসা পর্যন্ত কোন পৃথিবীর কোন মানুষ পৌঁছতে পারবে না? তারা তাদের জীবন দিয়ে, তাদের বাড়িঘর দিয়ে, সম্পদ দিয়ে, তাদের সব কিছুকে আল্লাহর নবীর ভালোবাসার কাছে বিলীন করে দিয়েছিলেন। এই জন্য বন্ধুগণ, আর যারা মিলাদের নামে, আশেকা রাসুলের নামে বিভিন্ন ভালোবাসার নাম দিয়ে এরা বলতে চায় কি, যেগুলির মাধ্যমে তো রাসুলকে আমরা ভালোবাসি, বেয়াদবের দল। আল্লাহর নবীকে ভালোবাসতে হয় কিভাবে? কোরআন হাদিসে নেই। সাহাবায়ে কেরাম ভালোবাসে নাই? সাহাবায়ে কেরাম কি মিলাদ মিলাদুন নবী করতেন, সাল্লা লাগাইতেন, ওইভাবে নাচে নেচে হালুয়া মিষ্টি খেতেন, আল্লাহর নবীর নাম ভেঙে ব্যবসা করতেন ধর্মের নামে? না। এই জন্য আসুন আপনাদের কাছে কিছু আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসুন, প্রথম, আল্লাহর নবীর সঙ্গী হওয়ার জন্যে, আল্লাহর নবীর সঙ্গে থাকার জন্যে, আল্লাহ রাসূলের সাক্ষাৎ পাওয়ার জন্যে সাহাবায়ে কেরামদের কত বড় তামান্না, কত বড় আশা আকাঙ্ক্ষা ছিল, একটু দেখেন আপনাদেরকে কিছু ঘটনা আমি বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত মা আয়েশা বলেন, সাহাবায়ে কেরাম অনেকেই মদিনা হিজরত করে যাচ্ছেন, হযরত আবু বকর হিজরত করতে চাচ্ছেন, আল্লাহ নবী বললেন দেরি করো, বুঝতে পারলেন বুঝি রাসূলের সঙ্গে আমাকে হিজরত করতে হতে পারে, দুইটা উট কিনে দৈনিক একে লালন পালন করে তৈয়ার করে রাখলেন, কবে হুকুম হবে রাসূলের সঙ্গে আমি থাকতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলা মা হযরত আবু বকরের বাড়িতে প্রবেশ করলেন, যে সময় সাধারণত তিনি যান না। মা আয়েশা বলেন, আল্লাহর নবীকে এইভাবে দেখে হযরত আবু বকর মানে ব্যস্ত হয়ে পড়লেন। আল্লাহ নবী বললেন, ঘরে কাজ আছে, এদেরকে দূরে সরে দাও, কিছু গোপনীয় কথা রয়েছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমারই আয়েশা আসমা আমার পরিবারের বাইরে তাকে ভালোবাসে, এর মধ্যে কোন সন্দেহ আছে? রাসূলের কোন হুকুম হবে, রাসূলের সঙ্গে আমি থাকতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের বেলা মা হযরত আবু বকরের বাড়িতে প্রবেশ করলেন, যে সময় সাধারণত তিনি যান না। মা আয়েশা বলেন, আল্লাহর নবীকে এইভাবে দেখে হযরত আবু বকর মানে ব্যস্ত হয়ে পড়লেন। আল্লাহ নবী বললেন, ঘরে কাজ আছে, এদেরকে দূরে সরে দাও, কিছু গোপনীয় কথা রয়েছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমারই আয়েশা আসমা আমার পরিবারের বাইরে তো আর কেউ নেই, এবং তারা সবাই আপনাকে ভালোবাসে, এর মধ্যে কোন সন্দেহ আছে? রাসূলের কোনো ভেদ, রাসূলের কোনো মানে গোপনীয় কথা কোথাও কি প্রকাশ করবে? কখনোই না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, হযরত আনাস এক জায়গায় খেলতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে তাকে ডেকে বলল, একটা কাজে পাঠালেন। ওই কাজ সেরে আসতে তার মা উম্মে সুলাইমের কাছে আসতে দেরি হয়ে গেল। আল্লাহ রাসূলের কাজ করে আবার বাড়িতে ফিরতে দেরি হওয়ার কথা কিনা? উম্মে সুলাইম মা জিজ্ঞেস করছে আনাসকে, বাবা কি ব্যাপার, দেরি হলো কেন? কয়, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটা বিশেষ কাজে পাঠিয়েছিলেন। বলি, কাজটা কি? কয়, সিররুন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাসূলের গোপন কথা। এই জিনিসটা কি গোপনীয় জিনিস? আনাস দশ বছরের ছেলে, রাসূলের গোপন নিজের মার কাছে বলতেছে না? আল্লাহ আকবার, কি ভালোবাসা! মা বলতেছেন, বাবা আমাদের মতো হবে, মা কি বলো, এমন কি বলো? ঠিক আছে, রাসূলের গোপন তথ্য খবরদার কাউকে বলবে না। আল্লাহ আকবার। আল্লাহ রাসূল বললেন, হিজরতের অর্ডার হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসসাহাবাত আসসাহাবাত ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে থাকতে চাই। এই হিজরতের কঠিন মুহূর্তে আল্লাহর নবীকে হত্যা করার জন্য সমস্ত কোরাইশের বংশের যুবকদেরকে আলন্দ তরবারি হাতে দিয়ে দেওয়া হয়েছে। রাত্রিবেলা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই কঠিন মুহূর্তে রাসূলের সঙ্গে হওয়া, তামান্না করা, আশা করা, এটা কি চারটিখানি মহব্বতের কথা? কঠিন মুহূর্তে তো ভাববেন, নিজের বাবা হলো, মা হলো, স্ত্রী হলো, ছেলে মেয়ে হলো, প্রমাণ করছে যে মানুষ যে নিজের আত্মাকে বেশি ভালোবাসে। একটা গরম পানি হাউজের মধ্যে একটা বিড়াল তার বাচ্চাকে ছেড়ে দিয়েছে, পানি ঢালতেছে গরম পানি, বিড়াল তার বাচ্চাকে মুখে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে, পানি বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াচ্ছে। একটা যে বিড়াল নিজের ওই ছোট্ট বাচ্চাকে, যাকে অত্যন্ত তখন দাঁত দিয়ে ধরে লাফাচ্ছিল, ওই বাচ্চারে পায়ের নিচে রেখে নিজে এবার বাঁচার চেষ্টা করতেছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ভালোবাসার পরিচয় হযরত আবু বকর বলেন, আসসাহাবাত আসসাহাবাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন বললেন যে আবু বকর ঠিক আছে তুমি সঙ্গেই থাকবে, মা আয়েশা বলেন হযরত আবু বকর এমন ভাবে কাঁদতে শুরু করলেন যে খুশির চোটে ধরলে আর কোনদিন আমি কাউকে কান্না দেখি নাই। এত বড় আনন্দ কঠিন মুহূর্তে, আমার জীবন দিয়ে হলে রাসূলকে আমি কি করব, হয়তো রক্ষা করার চেষ্টা করব। এত বড় আমার সৌভাগ্য রাসূলের ভালোবাসার পরিচয় ঘটাতে পারবো। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন মদিনার দিকে। এদিকে কাফেররা যখন রাসূলকে ঘরে না পেয়ে ছুটে গেল, সবাই একশোটা আউট ঘোষণা করা হয়েছে, জিন্দা বা মৃত্যু অবস্থায় নবী মুহাম্মদকে যে হাজির করতে পারবে, কি হবে তার জন্য কতটা আউট? একশোটা আউটের দাম কত এখন? এত বড় দুনিয়ার সম্পদ পেলে তো সব ভুলে যেতেন। এই সমস্ত মিথ্যুক আশিক রাসূলরা কোথায় যে তারা থাকতো, মানুষের সম্পদকে লুটে খাচ্ছে রাসূলের ভালোবাসার নামের বাহাই দিয়ে। এই বাকপাল্লা রাসূলের যদি সত্যি সঙ্গে থাকতো কি করত বলতো? যান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে চলে যাচ্ছেন। বন্ধুগণ, হযরত এদিকে আল্লাহর নবী হিজরত করে মদিনায় যাবেন। এই খবর মদিনায় কি হয়েছে খবর হয়ে গেছে। মদিনার অবস্থা কি? ঘুমাচ্ছে সবাই, আনন্দে আছে খুব, একদিক থেকে আনন্দ, আরেকদিক থেকে প্রতিদিন সকাল ফজরের পর থেকে নিয়ে দুপুর পর্যন্ত মদিনার মক্কা রাস্তার দিকে চেয়ে থাকে, এই বুঝি আমাদের নবী আসবেন, এই বুঝি আমাদের নবী আসবেন দৈনিক। আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাতের কি বড় তামান্না, কি বড় তাদের আকাঙ্ক্ষা! এইভাবে দৈনিক এই পাথরের দেশে, বালির দেশে, গরমের দেশে একজন মানুষকে যদি বলেন যে এখানে গিয়ে দাঁড়িয়ে থাকো 15 মিনিট, ওজর পেশ করবে, আল্লাহর নবী আসবেন, একটি বার নবীকে নয়ন করে দেখবে, একটি বার নবীর সঙ্গে সাক্ষাৎ করবে, রাসূলের সর্বস্বাগত শুভেচ্ছা স্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে, ইস্তেকবাল জানাবে, যার কারণে সাহাবায়ে কেরাম মদিনায় সবাই সকাল থেকে দুপুর পর্যন্ত দৈনিক প্রতীক্ষা। আল্লাহ নবী যখন হাজির হলেন, হযরত আনাস বলেন, এই দিনের চাইতে, এই দিনের চাইতে আলোকময় দিন, এর চাইতে ভালো দিন আমার মদিনাবাসীদের জন্য আর কোন দিন ছিল না। আল্লাহ নবী যেদিন মদিনায় আগমন ঘটলো, রাসূল যেদিন হিজরত করে মদিনায় পৌঁছলেন, এর চাইতে সুন্দর দিন, এর চাইতে আলোকময় দিন মদিনাবাসীদের জীবনে আর ঘটে নাই। এটাই হলো ভালোবাসা। আল্লাহর নবী, আল্লাহর নবী আলাইহিস সালাম, এটা মুসনাদ আহমদের বর্ণনা, আল্লাহর নবী আলাইহিস সালাম মক্কা বিজয় যখন হয়ে গেল, আল্লাহর নবী মক্কা বিজয় করে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলছেন, বেশ আনন্দিত, আজকে মক্কা বিজয় হয়েছে, নিঃসন্দেহে আজকে রাসূলের আনন্দেরই কথা, ঠিক না? বেটি শিরিক জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, বাতিল দূরীভূত হয়েছে, ঠিক না বেটি? তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর নবী আলাইহিসসালামকে খুশি দেখে আনসারী সাহাবি, মদিনার যারা সাহাবা ইকরাম সকলে কি বড় চিন্তিত, দুঃখিত, ভাবতেছেন বুঝি আল্লাহর নবী আর ফিরে, আল্লাহর নবী বুঝি আর ফিরে কি মদিনায় ফিরে যাবেন না, রাসূলকে আমাদের সঙ্গে পাবো না, বড় তাদের ভয়। রাসূল যদি আমাদের সঙ্গে না যায়, এর চেয়ে হতভাগে আর দুনিয়ায় কেউ থাকতে পারে না। রাসূলের সঙ্গে থাকা কত বড় তাদের আশা এবং কামনা, বাসনা। আল্লাহর নবী এই কথাটা শুনতে পেলেন যে আনসার মদিনার আনসার সাহাবিরা বলতেছেন যে আল্লাহ নবী বুঝি আর ফিরে যাবে না, আজকে আত্মীয় স্বজন পেয়ে গেছে, নিজের বাড়িঘর পেয়ে গেছেন, জন্মভূমি পেয়ে গেছেন, এরপর একে আর মদিনায় ফিরে যাবে, যাবেন? আল্লাহ নবী ডেকে বললেন, তোমরা কি এমন কথা বলেছ? আনসার সাহাবিরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, দেখো অসম্ভব, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমি আল্লাহর হস্তে এবং তোমাদের কাছে হিজরত করেছি, তোমাদের মরণে আমার মরণ, তোমাদের জীবনে আমার জীবন। আনসার সাহাবা ইকরাম সকলেই আল্লাহর নবীর কাছে এসে কাঁদতে শুরু করলো, তাদের দাড়ি থেকে টপটপ করে অশ্রু সজল হচ্ছে, আর বলছে ইয়া রাসূলুল্লাহ, আসলে যে আমরা এই কথাটা বলতেছিলাম যে আপনি বুঝি আর ফিরে যাবেন না, এটা আল্লাহ আল্লাহ রাসূলকে অধিক ভালোবাসার পরিচয়, আপনাকে এবং রাসূল আল্লাহকে এবং রাসূলকে বেশি ভালোবাসি, এই জন্যই এই কথাটা বলছিলাম, অন্য কোনো উদ্দেশ্যে আমরা বলি নাই। আল্লাহ নবী বললেন, আল্লাহ আল্লাহ রাসূল তোমাদেরকে সত্য প্রমাণিত করেছে, তোমরা মিথ্যুক না। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীকে একটিবার দেখার জন্য, আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকার জন্য সাহাবীর কত বড় তামান্না। তাবরানি শরীফে হাদিস বর্ণিত হয়েছে, মা আয়েশা বলেন, আল্লাহর নবীর কাছে একটি মানুষ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লাহাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ইন্নাকা লাহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি। আল্লাহর নবী কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে, আমার সন্তান, আমার জীবন, আমার এই জিন্দেগি সবকিছুর মধ্যে আপনি ভালোবাসার পাত্র। আমি বাড়িতে থাকি, আপনার কথা হঠাৎ করে স্মরণ হয়। সাহাবী ভালো করে শুনুন হাদিসটা, সাহাবী বলছেন যে বাড়িতে থাকি, আপনার কথা মনে পড়ে, ছুটে আসি আপনার কাছে, এসে আপনাকে একবার দেখে যাই। আল্লাহ আজকে কাঁদতেছে আল্লাহ নবীর সামনে আর বর্ণনা করতেছে, আজকে বাড়িতে গিয়ে হঠাৎ করে স্মরণ হলো আপনার, আমার মৃত্যুর কথা, আমি মারা যাব, আপনার মৃত্যুর কথা, আপনি মারা যাবেন। আশেকে রাসূলের দল বলছে আল্লাহ রাসূল মরেন নাই, আল্লাহ রাসূল মরেন নাই, চিরঞ্জীব কে বলেন দেখি? আল্লাহ। তো রাসূলকে যদি চিরঞ্জীব বানান তো শিরিক হয়ে গেল না? আল্লাহর সঙ্গে ভালোবেসে ফেললেন না? এর চেয়ে বড় মুশরিক দুনিয়ার কে হতে পারে? আল্লাহ নবী নাকি মরেন নাই? আর আল্লাহ নবী যদি মরেনই নাই তো সাহাবায়ে কেরাম মাটির নিচে এমনি ঢেকে রাখছেন? আল্লাহ রাসূলকে সারা পৃথিবীতে পরিচালনা ঘুরে বেড়ান, সবকিছু দুর্দশা সবকিছু দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু সবকিছু দেখতে পারেন, সবকিছু জানতে পারেন, কিন্তু নবী যদি জিন্দা অবস্থায় জানতেন না, এখন যদি বলেন যে রাসূল গায়েব জানে, এর চাইতে বড় মুশরিক দুনিয়া আর কেউ থাকতে পারে না। যে মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, নবী হোক রাসূল হোক অলি হোক, তাহলে সকলের মতে সে কাফের, কাফের, কাফের। এরা আশিক রাসূল, যারা কাফের তারা রাসূলকে ভালোবাসেন কি? নিঃসন্দেহে না, নিঃসন্দেহে না। বন্ধুগণ, সাহাবী বলছেন রাসূলুল্লাহ, আমার মৃত্যুর কথা, আপনার মৃত্যুর কথা ভেবে ভাবলাম মরে যাব, এরপরে জান্নাত, আপনি জান্নাতে যাবেন, অনেক উঁচু স্থানে থাকবেন, আর আমি জান্নাত পেলেও খুব নিচু স্থানে, আপনার এই সুন্দর চেহারাটা আর দেখার আমার সুযোগ হবে না, আপনার মধুমাখা কথাগুলি শোনার সুযোগ হবে না, আপনার, আমার যে মনের তামান্না, আমার যে আশা আপনাকে দেখা, আপনার সঙ্গে কথা বলা, এটা আমার বন্ধ হয়ে যাবে। তেমন কি কোনো কাজ আছে যে কাজটা করলে আপনার সঙ্গে আমি জানাতে থাকতে পারবো? আল্লাহ নবী চুপ হয়ে গেলেন, কারণ আল্লাহ নবী ওয়াহী ছাড়া কোনো কথা বলতেন না, জানেন না এমন কোনো কাজ আছে কিনা। যে আল্লাহ আল্লাহ রাসূলের অনুগত করবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলবে, নাফরমানি করবে না, করণীয়টা করবে, বর্জনীয়টা বর্জন করবে, দিন মোতাবেক চলবে, তারা কাদের সঙ্গে হবে? ওই সমস্ত আল্লাহর নিয়ামত প্রাপ্ত লোকদের সঙ্গে, কারা? নবী সিদ্দিকীন, সত্যবাদী যারা, সোহাবা শহীদ যারা, সালেহ যারা, হযরত আদম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীদের সঙ্গে থাকার সুযোগ হবে। যত সিদ্দিকীন রয়েছে সবার সঙ্গে থাকার সুযোগ হবে, যত শহীদ আমির হামজার গ্রুপের সকার সঙ্গে সকলের সঙ্গে থাকার সুযোগ হবে, যারা আল্লাহ অনেক কার বান্দা রয়েছে, যত বড় আল্লাহর মহাদ্দিস সাহাবায়ে কেরাম, তাবিয়ে কেরাম, মুহাদ্দিসে কেরাম, মুফাসসিরে কেরাম, আল্লাহর ওলি, এদের সবার সঙ্গে সুযোগ হবে থাকার। কি থাকতে চান না, চান কিনা? তো দেখুন যে একজন সাহাবি আল্লাহ নবীর কাছে এসে বললেন যে আপনাকে ভালোবাসার পদ্ধতিটা কি করে আপনার সঙ্গে থাকতে পারবো? তাই রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, রাসূলকে জীবনের মডেল বানিয়ে নিতে হবে। এভাবে আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে থাকার একজন সাহাবি রাবিয়া বিন কাব বলছেন যে আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম, আল্লাহ রাসূলের উজুর পানি, আল্লাহ রাসূলের প্রয়োজনীয় জিনিস নিয়ে যে হাজির করলাম, আল্লাহ রাসূল বলেন সাল, জিজ্ঞেস করো। তো সাহাবি রাবিয়া বিন কাব বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহ আকবার, খেয়াল করছেন কত বড় তার তামান্না রাসূলের সঙ্গে থাকার। আল্লাহ নবী বলেন যে এটা ছাড়া অন্য কিছু প্রশ্ন, অন্য কিছু চাও? কয় না ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গেই যারা থাকতে চাই, আর অন্য কিছু চাই না। আল্লাহ নবী বললেন আইন আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি করে সিজদা করবে, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, যার ফলে ইনশাআল্লাহ তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। হুনাইনের যুদ্ধে আল্লাহ নবী অনেক গনিমতের মাল পেলেন, এক একজনকে 300টা করে উট, বড় বড় কাফেরদের নেতাদেরকে অনেক, মানে এক একজনকে এত সম্পদ দিয়েছে, মহাজেদদেরকে দিয়েছেন, মক্কিদেরকে সবাইকে দিয়েছেন, কিন্তু আনসার যারা সাহাবী এদের কাউকে কিছু আল্লাহ নবী দেন নাই। মনে একটু দুঃখ পাওয়ার কথা কিনা? আল্লাহ নবী বুঝতে পারলেন যে আনসার সাহাবীদের অন্তরের মধ্যে কিছুটা কথা টাক খাচ্ছে। আল্লাহ নবী ডেকে বললেন যদি আমি হিজরত যদি না থাকতো তাহলে আমি আনসারই হতাম, আমি মদিনারই হতাম, হিজরতের কারণে মক্কা ছেড়ে মদিনা আসতে হয়েছে আমাকে, নাহলে আমি তোমাদের আনসারের অন্তর্ভুক্ত হতাম। সবাই যদি একটা রাস্তা দিয়ে যায়, আর একটা রাস্তায় যদি আনসাররা যায়, আমি নবী তোমাদের রাস্তা ধরেই যাব। সবাই আজকে টাকা পয়সা ধন দৌলত ও ছাগল ভেড়া নিয়ে যাবে, আর তোমরা তোমাদের নবীকে বাড়িতে নিয়ে যাবে, এর চেয়ে কি আর কিছু চাও তোমরা? আনসার সাহাবীরা সকলে কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা খুশি হয়েছি আপনার বন্টন, আপনাকেই নিয়ে শুরু যেতে চাই, আমরা পৃথিবীর কিছুই চাই না। আল্লাহ আকবার। হযরত যায়েদ বিন হারেসা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি দাস ছিল, আল্লাহর নবীকে তিনি দান করে দিয়েছিলেন, আল্লাহর নবী তাকে আজাদ করে দিয়েছিলেন এবং পালক পুত্র বানিয়েছিলেন। ইসলামে জাহিলিয়াতের যুগে পালক পুত্র বানানো হতো, ইসলামে এই পালক পুত্রের এই নিয়মকে সূরা আহজাবের মধ্যে কি করেছে, বিলুপ্ত করেছে। কাজী পালক পুত্র কাউকে বানানো যাবে না, কেউ যদি কাউকে পালে তাহলে যার বাপ, যার ছেলে, যার মেয়ে, ওর বাবা মার নামেই পরিচয় দিতে হবে। আপনি পালবেন আপনার বা আপনার আপনি বাবা হয়ে যাবেন, আপনার স্ত্রী মা হয়ে যাবে, এভাবে কি হারাম? এই যায়েদ বিন হারেসা আসলে অনেক বড় লোকের ছেলে ছিলেন, ঠিক আছে, কাফের ওই জাহিলিয়াতের যুগে যুবকদেরকে ধরে, মানুষজনকে রাস্তার মধ্যে ধরে বিক্রি করে দিত নিয়ে গিয়ে। তো যায়েদ বিন হারেসার ভাগ্যে তাই জুটেছিল নির্মম পরিহাস, যায়েদ বিন হারেসাকে ওইভাবে ধরে বিক্রি করে দেওয়া হয়েছিল, যার ফলে স্বাধীন মানুষ গোলাম হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী তাকে লালন পালন করছেন, তার সংস্পর্শে রেখেছেন, ভালোবাসার এবার দেখেন রাসূলের সঙ্গে থাকার তামান্না দেখেন। জানতে পেরেছে এই যায়েদ বিন হারেসার বাবা মা, তার মামারা, তার চাচারা, তার আত্মীয় স্বজন যে যায়েদ বিন হারেসা মক্কায় মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আছে, তারা এসে উপস্থিত, পরিচয় দিয়ে আল্লাহ নবীর কাছে পরিচয় দিয়ে আমরা অমুক 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 অমুক, এই যে তার আমি তার আব্বা, তার মা, এই যে তার চাচা খালু, কি বলে মামা, ইয়া রাসূলুল্লাহ যাইদ বিন হায়সাকে আমাদেরকে দিয়ে দেন আমরা নিয়ে যাই, আমাদের স্বাধীন ছিল, আপনি তো এখন স্বাধীন করেছেন, আমাকে দিয়ে দেন আমরা নিয়ে যাই। আল্লাহর নবী যায়েদ বিন হারেসার দিকে তাকে বললেন, যায়েদ ঠিক আছে আপনারা চাচ্ছেন নিয়ে, তোমরা চাচ্ছ নিয়ে যেতে, ঠিক আছে যায়েদ যদি যেতে চায় তাহলে যাবে। যায়েদ শোনো, এই দেখো তোমার বাবা মা, তোমার চাচা মামুরা, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি চাও তাদের সঙ্গে যাইতে চলে যাও, আর যদি চাও আমার সঙ্গে থাকতে তাহলে তাই থাকো, তুমি যেটা পছন্দ করবে সেটাই তোমার জন্য আমি কি দিলাম, তোমাকে চয়েস করার জন্য অনুমতি দিয়ে দিলাম। হ্যাঁ, কি করতেন আপনারা, কি করতেন? যায়েদ বিন হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে আমি আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, চাচা মামাদেরকে প্রাধান্য দিতে পারি না, আমি আপনার সঙ্গে থেকে গেলাম। সুবহানাল্লাহ, ভালোবাসার পরিচয় দেখছেন, একেবারে রাসূলের ভালোবাসা। আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হলেন, তার ছেলে আব্দুল্লাহকে পাঠিয়ে দিলেন, যাও মা আয়েশার কাছে যাও, গিয়ে বলো আমি আমার দুই সাথীর সঙ্গে শুইতে চাই আমার মৃত্যুর পরে। অর্থাৎ মা আয়েশার ঘরে একটা জায়গা ছিল, মা আয়েশার ওখানে দাফন করার জন্য হযরত ওমর ফারুক পাঠিয়ে দিলেন তার ছেলে আব্দুল্লাহকে মা আয়েশার কাছে, গিয়ে অনুমতি পেলেন, বললেন বাবা আমি মরে গেলে আবার যাবা, কারণ আমি এখন খলিফাতুল মুসলিমিন, হতে পারে কোনো মনের মধ্যে বা কোনো এতে কোনো কারণে হয়তো এখন রাজি হয়েছে, পরে যদি নাও রাজি হয় এজন্য কি করবে আবার জিজ্ঞেস করে নেবে। কঠিন মুহূর্ত, সময় শেষ, পেট দিয়ে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শেষ মুহূর্তে কার সঙ্গে থাকতে চায়? আল্লাহর নবীর সঙ্গে থাকতে চায়। তাই হলো মৃত্যুর পরেও মায়েশার কাছে গেলে তিনি অনুমতি দিলেন, এবং সেখানে আজও আপনারা জানেন মায়েশার ঘরে আল্লাহর নবী এবং আবুবকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনের কবর রয়েছে। হযরত আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী একদিন বলতেছেন যে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইখতিয়ার দিয়েছেন, হ্যাঁ অনুমতি দিয়েছেন, এই দুনিয়ায় থাকবে না আল্লাহর কাছে সে চলে যাবে, তো আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে যাওয়াটাই কি কি করেছেন গ্রহণ করেছেন। হযরত আবু বকর এই কথা শুনে খুব করে কাঁদতেছেন, সাহাবা ইকরাম বলতেছেন আমরা ভাবতেছি আর এই বউটা কেন কাঁদতেছে, আল্লাহর রাসূল একজনের কথা বলছে যে থাকবে না চলে যাবে, চলে যাবে মনে করছে, তো এই লোকটা কেন কাঁদতেছে? সাহাবা ইকরাম পরে বলতেছেন আল্লাহর নবীর মৃত্যু হয়ে গেল, তখন আমরা বুঝতে পারলাম আবু বকর কেন কাঁদতেছিল। আল্লাহ আকবার, আল্লাহর নবীর বিয়োগে, আল্লাহর নবীর মৃত্যুতে সমস্ত মদিনাবাসী শোকাতর, সকল সাহাবীরা শোকাতর, হযরত ওমর ফারুক মানতে পারে না আমার নবী মারা যেতে পারে, যে বলবে আমার নবী মারা গিয়েছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আর তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন কোরআন পড়লেন, মা ওমা মা কানা মুহাম্মাদু আবা আহাদ, নাকি আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতু আলা আকাবিকুম, নবী যদি মরে যায় অথবা হত্যা হয়ে যায় তোমরা কি আবার পদভ্রষ্ট হয়ে যাবে, তোমরা কি মোরতাদ হয়ে যাবে? হযরত ওমরের হাত থেকে কি ওই তলোয়ার পড়ে গেল। সেদিন সাহাবায়ে কেরাম সকলেই জানতেন, আবেগে মানতে পারছিল না যে রাসূল মরতে পারে না, এত বড় ভালো মানুষ, এত বড় প্রিয় মানুষ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালোবাসতো মদিনার ছেলেরা, ছোট বাচ্চারা আল্লাহর নবী যখন কোন বাড়ি থেকে আসতো সর্বপ্রথম তাদের স্বাগতম জানতেন আল্লাহর নবীকে, মদিনার ছোট বাচ্চারা, আল্লাহ মদিনার সকল বাচ্চাদের এমনকি কাফের মুসলমান সকল ছোট বাচ্চাদের বন্ধু ছিল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত বিধবাদের বন্ধু কে ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীড়িত নির্যাতিত গরিব দুঃখী সকল মানুষের, পথহারা দিশেহারা মানুষের বন্ধু ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরা বলছে রাসূল মরেই নেই, ভালোবাসতে গিয়ে এক ধাপ উপরে উঠে রাসূলকে আল্লাহর সঙ্গে ভালোবেসে বসে আছে শিরকে, আর বলছে মুশরিক বলতেছে আমি নবীকে ভালোবাসি, মুশরিক কোনদিন নবীকে ভালোবাসতে পারে? কখনোই না। বন্ধুগণ, এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই রাসূলের নাম উচ্চারণ করতেন তখনই তার চোখ দিয়ে পানি বইত, রাসূলের নাম আসলে তিনি আর কান্না সংবরণ করতে পারতেন না। একটা ঘটনা আপনি হয়তো শুনেছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ইন্তেকালের পরে মদিনায় থাকতে পারেন নাই, আমি আজান দিব এই মদিনায় ঘুরবো, আমার রাসূলকে আমি দেখতে পাবো না, যার কারণে মদিনা ছেড়েই তিনি চলে গিয়েছিলেন। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময় তিনি হজ করতে এসে মদিনায় এসেছিলেন, হযরত ওমর দেখে বললেন, বেলাল একটা বার তুমি আজান দাও যেভাবে আল্লাহর নবীর যুগে তুমি আজান দিতে। হযরত বেলাল বললেন, আপনি কাউকে নির্দেশ করতেছেন না অনুরোধ করতেছেন? বলে, আমি অনুরোধ করতেছি বেলাল। বেলাল মিনারায় উঠে আজান দেয়, যখন তিনি হাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পৌঁছছেন তখন খালাস আর বেলালের হুশ নেই, বেলালের রাসূলের কথা ভালোবাসার কথা তার অন্তরে জেগেছে আর আজান পূরণ করতে পারে নাই। আর আজকে আমরা আজান শুনে টিভি বন্ধ করি না, আজকে আজান শুনে আমরা কামড় খাওয়া বন্ধ করি না, আজকে রাসূলের নাম শুনে আমরা দোয়াটাও পড়ি না, রাসূলের দুপুর দ্রুত পাঠ করি না, আশেক রাসূলের দাবিদার সুন্নি দাঁড়ায় গিয়ে বসে আছি মাশা আল্লাহ। এই জন্য বন্ধুগণ রাসূলকে ভালোবাসতে হলে এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ মৃত্যু উপস্থিত জিজ্ঞেস করতেছেন, আজকে কি বার বলে দেখি তোমরা? আজকে সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছিলেন কিবারে? সোমবারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সোমবারে মারা গেছিলেন। আবু বকর বলছেন, দেখো আমার কাছে সবচেয়ে প্রিয় দিন রাত ওইটাই যেদিন আমি আল্লাহর নবীর কাছে পৌঁছে যাব, আমি ওই জগৎ বারজাখি জগতে চলে যাব, কারণ বারজাখি জগতে কি এই দুনিয়া তো দেখা হচ্ছে না, আসল তো বারজাখি জগতে, আমি দুনিয়ার জগতে রুহের জগতে গিয়ে কি হয় যারা যেমন তাদের সঙ্গে কি সাক্ষাৎ হয়, মমিনরা মমিনদের সঙ্গে, কাফেররা কাফেরদের সঙ্গে, যারা ভালো ভালোদের সঙ্গে কি হয়, এক মমিন আর এক মমিনের সঙ্গে রুহি জগতে কি হয় দেখা হয়। কাজে আমি যদি মারা যাই খবরদার তোমরা আমাকে দেরি করবে না, যত দ্রুত আমাকে কি করে দিবে, দাফন করে দিবে। তাহলে খেয়াল করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাসূলের ভালো রাসূলকে সঙ্গে পাওয়ার জন্য, রাসূলের সাক্ষাতের জন্য, রাসূলকে পাওয়ার জন্য, রাসূলের সঙ্গে জান্নাতে থাকার জন্য কত বলছিল সাহাবা ইকরামদের তামান্না এবং আরজো। বন্ধুগণ এবার আসুন যে সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে তাদের জীবন এবং সমস্ত সম্পদকে আল্লাহর রাহে দান করে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়ে রাসূলকে বাঁচাবের জন্য কেমন ভালোবাসার পরিচয় দেখুন। হিজরতের সময় ঘটনা একটু আগে শুনলেন, হিজরত করে যাচ্ছেন, সুরাকা বিন মালিক বিন জাসআম কাফেররা ছড়িয়ে পড়েছে 100টা উটের পুরস্কার নেওয়ার জন্য। সুরাকা বিন মালিক 100টা উট নেওয়ার জন্য দ্রুত ঘোড়া উঠে উপরে উঠে তীর ধনুক নিয়ে পিছনে ধাওয়া করেছে, পেয়ে গেছে, পিছনে ছুটতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিছনে ঘুরে দেখে একেবারে নিকটে এসে গেছে সুরাকা। আল্লাহ নবী হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সুরাকা আমাদের তো ধরে নেবে। তাই কেন ভয় করছো আবু বকর, তুমি কি মনে করছো আমরা দুজন না, আমাদের সঙ্গে আরেকজন কে রয়েছেন? আল্লাহ রয়েছেন। ঠিক এইভাবে গাড়ি সওয়ারের ঘটনা, ওই যে গর্তের মধ্যে কাফেরের উপর দিয়ে হাঁটতেছে, আবু বকর ভয় করতেছেন যদি পেয়ে যায় তাহলে তো আমাদের শেষ করবে, আমার নবীকে শেষ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ যদি ওরা একবার নিচে দিকে দেখে তাহলে তো আমাদের দেখে নেবে। আল্লাহ নবী বলে, আবু বকর ভাবতেছো আমরা দুইজন? না না, আমাদের সঙ্গে কে রয়েছেন? আল্লাহ রয়েছেন। এবার সুরাকা একেবারে সন্নিকটে চলে এসেছে, দুই তিন তীর কাছে আর কি। হযরত আবু বকর ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী ঘুরে দেখেন, আবু বকর তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমার এই জীবনের জন্য আমি কাঁদি না, আমার জীবন চলে যাক, আমি কান্দি শুধু আপনার জন্য। এই মুহূর্তে তো আপনাকে পাকড়াও করে ফেলবে, আপনাকে তো হত্যা করবে, কাফেররা আপনাকে হত্যা করার জন্য 100টা উট ঘোষণা করেছে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই সুরাকা তুমি কি করো, এই মুসলমানকে প্রতিহত করো। হযরত আবু বকর বলেন, ওই কঠিন শক্ত মাটির মধ্যে, ওই পাথরের জমিনের মধ্যে সুরাকার উটে কি বলে আপনার ঘোড়ার 4টা পা পেট পর্যন্ত পাটির মধ্যে ধসে গেল, পুঁতে গেল, গেড়ে গেল। আল্লাহ খেয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আপনার জন্য। এইভাবে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উহুদের যুদ্ধের দিন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ডানে থাকবো আমরা যুদ্ধের ক্ষেত্রে, বামে থাকবো, আপনার চতুর দিক থেকে আমরা যুদ্ধ করব, আপনাকে আমরা হেফাজত করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই কথাটা মিকদাদ বলেছিল, সেদিন সুযোগ হয়েছিল, আমি যদি বলার সুযোগ পেতাম তো এই দুনিয়াতে এর চাইতে বেশি বড় পাওয়া আমার কাছে আর কিছু ছিল না। মিকদাদ না বলে যে আমি বলতে পারতাম যে আল্লাহর নবী আপনার জন্য ডানে বামে পিছনে সামনে আগে থেকে আমার জীবন দিয়ে আপনাকে বাঁচাবো, এই কথা যদি বলতে পারতাম তো এই পৃথিবীতে এর চাইতে বড় কিছু পাওয়া আমার জীবনে আর কিছু হতো না। আল্লাহু আকবার। এইভাবে জীবন দিয়ে, এইভাবে তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের দিন উহুদের যুদ্ধে বুখারী শরীফের হাদিস 77টা হাত কেটে গেছে, ছিঁড়ে ফেলে গেছে, 77টা তীর বল্লমের আঘাত নিজে সহ্য করে আল্লাহর নবীকে ঢাল বানা, আল্লাহর নবীর ঢাল হয়ে গেছে। এইভাবে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গর্তের মধ্যে, আপনি মাথা উঠাবেন না, আপনি মাথা উঠাবেন না, তীর এসে আপনাকে আহত করতে পারে, আপনি মৃত্যুবরণ করতে পারেন। হযরত আবু তালহা তার সমস্ত পিঠের মধ্যে যুদ্ধ শেষে দেখা গেল তার পিঠের মধ্যে 70-এর অধিক বর্ষা বল্লম আর তীরের আঘাত এনেছে, কিন্তু আল্লাহর নবীকে বাঁচানোর জন্য নিজে ঢাল হয়ে গেছে। ঠিক একই ভাবে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য ঢাল হয়ে গেছে, 80টা বল্লমের আঘাত, একটু নড়ানোই চলে নাই, একটু নড়লে যদি রাসূলের গায়ে লেগে যায়, রাসূলের যদি কষ্ট হয়। যুদ্ধ শেষে মৃত্যুর শহীদ আবু দুজানার গায়ে দেখা গেল 80টা বল্লম আর বর্ষা আর তীরের আঘাত লেগেছে। রাসূলকে বাঁচানোর জন্য তারা তাদের জীবনকে কি করেছেন, উৎসর্গ করে দিয়েছে, স্যাক্রিফাইস করে দিয়েছেন। বন্ধুগণ, এভাবে বহু ঘটনা রয়েছে। হযরত যায়েদ বিন সাবিত বলেন, সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী যখন যুদ্ধ শেষে সাহাবীদেরকে তালাশ করতেছেন, হযরত সাদ ইবনে রাবিকে খোঁজ করে পাওয়া যায় না। আল্লাহ নবী বলেন, ওই সাহাবা ইকরাম, যাও সাদ ইবনে রাবিকে তালাশ করো, যদি জিন্দা পাও আমি নবীর সালাম পৌঁছাইও, আর জিজ্ঞেস করিও তোমার এখন অবস্থা কি রয়েছে। যায়েদ বিন সাবিত বলে, তালাশ করতে করতে গিয়ে পেয়ে গেলাম মৃত্যুর সঙ্গে পাঞ্জা মরছে সাদ ইবনে রাবি। গিয়ে বললাম, সাদ ইবনে রাবি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বলল, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই যায়েদ ইবনে সাবিত, আল্লাহর নবীকে আমার সালাম পৌঁছায় দিও, আর আল্লাহর নবী জানতে চেয়েছেন আমি কি অবস্থায় আছি। গিয়ে বলবি, আমি জান্নাতের গন্ধ পাচ্ছি। আল্লাহ, এবং শুধু তাই না, আমার কম আনসারদেরকে বলে দিবে। সাদ ইবনে রাবি বলেন, যায়েদ বলে দিবে যে তারা আল্লাহর নবীকে হেফাজত করার জন্য তাদের সব কিছু বিলীন করে, তারা বেঁচে থেকে রাসূল ইন্তেকাল মারা যাবেন, এ কথা যেন তাদের যদি হয়ে যায় তাদের মতো অমঙ্গলকর আর কেউ হতে পারে না। যাও, আমার এই কথাটা আমার কাউমকে, আমার জাতিকে পৌঁছে দিবে। বন্ধুগণ, এইভাবে তারা জীবন দিয়ে, তাদের সবকিছু দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে পেরেছিলেন। এই জন্য দুই নম্বরে সাহাবাদের দেখেন যে তাদের জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সবকিছুকে দিয়ে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যুদ্ধে যাবেন। আল্লাহর নবী বলেন, যার যা আছে ঘরে নিয়ে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বাড়ির যা ছিল, কারণ আল্লাহর নবীকে দেখেছেন তার সঙ্গে কিছুই নেই, এত বড় সৈন্য দল কি নিয়ে যুদ্ধ করবে, বাড়ির সব কিছু এসে হাজির করে দিয়েছেন। হযরত আবু উমার রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন, আজকে উমার আবু বকরের সঙ্গে প্রতিযোগিতা করব, অর্ধেক রেখে অর্ধেক রাসূলের দরবারে হাজির করেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, উমার, তুমি বাড়িতে কি রেখেছো? ভাবতে বলতেছেন, আমি অর্ধেক রেখে অর্ধেক হাজির করেছি। আবু বকর, তুমি কি রেখেছো? আল্লাহ আকবার। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আল্লাহ আকবার। সমস্ত কিছু দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, 45,000 ভরি স্বর্ণ ছিল তার কাছে, স্বর্ণ দিনার, সমস্ত কিছুকে আল্লাহর নবীর কাছে তিনি দিয়ে দিয়েছেন। সবকিছু দিয়ে মানুষকে আজাদ করেছে, দিনের জন্য, দাওয়াতের জন্য সবকিছুকে বিলীন করে দিয়েছেন। এটা হলো ভালোবাসার পরিচয়। এজন্য বন্ধুগণ, তিন নম্বরে আসুন যে সাহাবা ইকরাম কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে আল্লাহ রাসূলের অর্ডারকে, তিন নম্বর ভালোবাসার পরিচয় কি? প্রথম তো হলো রাসূলের সঙ্গে থাকা, রাসূলকে পাওয়ার জন্য তাদের বড় আশা। দুই নম্বরে নিজেদের জীবন মাল সবকিছু দিয়ে রাসূলকে কিভাবে বাঁচাবে তারা। তিন নম্বরে রাসূলের ভালোবাসার পরিচয়, রাসূলের অর্ডারকে তৎক্ষণাৎ সাথে সাথে মেনে নেওয়া। বন্ধুগণ, আল্লাহর নবী মদিনায় গিয়ে 16-17 মাস বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়েছেন, কেবলা বানিয়ে। নামাজরত অবস্থায় আয়াত নাজিল হয়েছে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সূরা বাকারা 144 নম্বর আয়াত নাজিল হয়েছে। মানে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেবলা পরিবর্তনের অর্ডার দিলেন। আল্লাহর নবী নামাজরত অবস্থায় কি করলেন? কেবলা পরিবর্তন করে মক্কার দিকে হয়ে নামাজ পড়লেন। আল্লাহর নবীর এই সঙ্গে নামাজ পড়ে একজন সাহাবী যাচ্ছে, আনসার সাহাবীদের পাশ দিয়ে তারা নামাজ পড়তেছে, কোন দিকে মুখ করে? উত্তর দিকে, বাইতুল মাকদিসের দিকে। বলছে, ওই আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহ নবীর সঙ্গে নামাজ পড়ে আসলাম, আল্লাহ অর্ডার করছে, কেবলা কি হয়েছে এখন? কাবা হয়ে গেছে। কে তুমি বলছো? ঠিক বলছো না বে? ঠিক বলছো, কেমনে দেখলা না দেখলা কত প্রশ্ন আজকে আমাদের, ঠিক না? না, আল্লাহ নবী সাহেব বলেন, সাথে সাথে নামাজরত অবস্থাতে রুকু অবস্থায় সবাই কেবলা মুখী হয়ে গেল। কে অর্ডার? আল্লাহ অর্ডার, নবী করেছেন। নবী এখন কাবার দিকে মক্কা নামাজ পড়েছে, এই মুহূর্তে আমরা বাইতুল মাকদিসের দিকে মক্কা নামাজ পড়তে পারি না, সাথে সাথে রাসূলের কি অর্ডার মেনে নিয়েছে। আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যুদ্ধক্ষেত্রে আবু সালামা খুসানি বলেন, বুখারী শরীফে হাদিস, আল্লাহ রাসূল যুদ্ধে যাচ্ছেন, সাহাবা ইকরাম যেখানে সেখানে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকার একটা ব্যবস্থা করছেন। আল্লাহ নবী বলেন, দেখো এই কাজটা শয়তানের, এই ছত্রভঙ্গ হয়ে থাকাটা কাজ কার? শয়তানের। হযরত আবু সালামা খুসানি বলেন, সাহাবা ইকরাম এমন ভাবে জমে গেল, জুটে গেল, একজন আরেকজনের সঙ্গে আর কোনো ফাঁক নাই, একটা চাদর দিয়ে যদি ঢেকে দিতে চাও তো সমস্ত সাহাবীদেরকে বুঝিয়ে দেখে দেওয়া যাবে, এবং এর পরবর্তীতে কোনদিন দেখা যায় নাই যে আল্লাহ নবীর সাহাবীরা ছত্রভঙ্গে বিভিন্ন জায়গায় থাকছে, সবাই একে অপরের সঙ্গে জমিয়ে থাকতো। কারণ আল্লাহ রাসূল বলছেন, ওরা যুদ্ধক্ষেত্রে খুদা আলজালা, আগে কিন্তু ওই যে বাড়িতে যে গাধা আছে না, গাধা, এই গাধা গোস্ত খাওয়া ইসলামের প্রথমে যাই ছিল, যুদ্ধক্ষেত্রে যুদ্ধের সময় খাওয়া দাওয়ার কিছুই নেই, সবকিছু শেষ, এবার ওই গাধা জবাই করে পাক করছে, সাহাবা ইকরাম সবাই এবার পাক চলতেছে, গোস্ত সিদ্ধ হয়ে আসতেছে, খাওয়ার সময় হয়েছে, চরম পেটের ক্ষুধা। আল্লাহর নবী দেখেন, খেয়াল করেন, আল্লাহর নবী একজনকে ডেকে বলেন, যাও বলে দাও গাধার গোস্ত হারাম করে দেওয়া হয়েছে। হ্যাঁ, দৌড় দিয়ে যেতেন যে পেটের ক্ষুধা, আজকে খেয়ে নি, তারপরে আজকের পরেরটা, এটা তো আগেই জবাই করছি, পাক হয়ে গেছে, আমার তো বড় ক্ষুধা, এখন খাবো কি? হুজুর পেশ করতেন না করতেন না? আমার দেশের হুজুররা কেন করে না? আমাকে বই পত্রে কেন নাই? অমুক তো নাই, তুমুক তো নাই, আমার কেবলা হুজুর করেন না, আমার পীর সাহেব করেন না, আমার মাজহাবে নাই, অমুক রে তুমুক রে, কত কিছু ঠিক না? সাহাবী বলেন, আবু সালামা খুসানি ওই অবস্থাতে সবাই পাতিলগুলিকে মাটিতে উল্টিয়ে দিয়ে ওই গোস্ত পাকা গোস্তকে মাটির মধ্যে ঢেলে দিলে। খেয়াল করেন রাসূলের অর্ডার কিভাবে তারা পালন করত করতেন। হযরত আনাস বলেন, আমি আবু তালহার বাড়িতে মদ পান করাচ্ছিলাম বসে, তখন তখন মদ খাওয়া যাচ্ছিল, আল্লাহর নবীর পক্ষ থেকে আহ্বানকারী বলল, মদ হারাম হয়েছে, আবু তালহার হাতে গ্লাসে অর্ধেক মদ ঢালা হয়েছে, এখনো পূরণ হয় নাই, ওইভাবে অর্ডার দিল, যাও সমস্ত মদ ওই গলির মধ্যে ঢেলে দিয়ে আসো। হযরত আনাস বলেন, মদিনার গলিতে মদের বন্যা বয়ে গেল। আল্লাহ আকবার, আজকে আমরা কত অজুহাত, কত কিছু, আর নবী প্রেমের আমরা কি করি, দাবি করি। বন্ধুগণ, এভাবে আজকে আমরা দুনিয়ার ছোট স্বার্থের জন্য অনেক কিছুকে ছাড়তে পারি না, অনেক কিছুকে হারামকে আমরা হালাল করিনি। ইয়ারমুকের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে, হেরাক্লিয়াসের সঙ্গে একটা চুক্তি হবে, এখানে পাঠানো হলো আবু বাইদা, ইয়াজিদ বিন আবু সুফিয়ান, হারিস বিন হিসাম, জেরাল বিন আরজ, আবু জান্দালা, সোহাইল, রোমের সম্রাট হেরাক্লিয়াস এদেরকে স্বাগতম জানাবের জন্য রেশমি কাপড়ের, রেশমি কাপড় দিয়ে কি তাবু বানালো, রাস্তার মধ্যে জাজিম কালিন কার্পেট বিছালো কিসের? রেশমির। তারা মেন গেটে দাখিল, মেসে সাহাবা ইকরাম বললেন, এগুলি কি? বলে রেশম, বলে ভাগাও সরাও, বলে রেশম, রেশমি কাপড় হারাম, এটার মধ্যে আমরা বসে কোনো আলোচনা করতে পারি না। বলে ঠিক আছে, চলুন সামনে করে এই সমস্ত কার্পেট উঠাও, খালি মাঠে বসে যদি ফাইসলা করতে চান করেন, না হলে এই সমস্ত হারামে বসে আমরা করতে পারি না। সুবহানাল্লাহ, এর খুব গুরুত্ব, মানে একটা মনে করেন নাজুক অবস্থা, আমরা তো আজকে মনে করি না এটা কোন ব্যাপার না, এই চলে, এখন অমুক হয়েছে তমুক হয়েছে, কত কিছু না, যুদ্ধের ক্ষেত্রে কঠিন মুহূর্ত একটা ফাইসলা হবে, এই মুহূর্ত হারাম হারাম সরাও, বাঙালি সমস্ত সরাও, তোমার জাজিম চাই না, হারাম, এই হারামকে আমি স্পর্শ করতে পারি না। এই ধরনের বহু ঘটনা আছে বন্ধুগণ। আল্লাহর নবী নামাজরত অবস্থায় জুতা খুলে রাখছেন, সাহাবা ইকরাম সবার জুতা খুলছে, কেন খুলছেন কোনো প্রশ্ন নেই, আজকে তোমাদের কত প্রশ্ন। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, তোমরা সবাই জুতা খুলছো কেন? কয় আপনি যে খুলছেন, কয় আমি খুলছি, জিব্রিল আলাইহিসসালাম খবর দিয়েছে যে আমার জুতার মধ্যে ময়লা আছে, নাপাকি আছে, তোমাদের কি? তা তো আমরা জানি না। খেয়াল করেন, কোন প্রশ্ন নেই, অর্ডার হয়েছে, আল্লাহ নবী করেছেন, দেখেছেন, খালাস। আজকে আমাদের কত জুফাত, মাজহাবে নেই, ইমাম সাহেব বলে নাই, বয়ে নেই, অমুকে নেই, মকসুদুল মুমিন আপনাদের বুখারী শরীফে নেই, মকসুদুল মুমিনিন এই সমস্ত বইপত্রে নেই, সমস্ত গাজা খড়ি জোয়া খড়ি সমস্ত কথা এই সমস্ত বইপত্রে নেই, এই জন্য আপনি মানবেন না। বুখারী শরীফ হাদিস কয় আমাদের মাজহাবে নেই, মুসলিম শরীফ হাদিস কেবলা হুজুরে নাই, অমুক নাই, তমুক নাই, কত এই যে রাসুল প্রেমিকের ভালোবাসা, রাসুলের ভালোবাসার পরিচয়, কখনোই এটা হতে পারে না। এভাবে বন্ধুগণ আল্লাহর নবী বহু ঘটনা আছে। চার নম্বর পয়েন্ট হলো যে আল্লাহর নবীকে যে ভালোবাসত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তার পরিচয় তার দিনকে বাঁচানোর জন্য, তার শরীয়তকে বাঁচানোর জন্য, তার দাওয়াত তাবলীগ করার জন্য তাদের সবকিছুকে তারা বিলীন করত। হযরত আনাস বলেন, উহুদের যুদ্ধে আনাস বিন মাজার সাহাবী আশিটা কি খাইছে, তার শরীরের মধ্যে বল্লম বর্ষা আর কি বলে আপনার তীরের আঘাত নিজে সহ্য করে শুধুমাত্র আল্লাহর নবীর এই রেখে এই দিন যেন ডুবে না যায়, আল্লাহ রাসূলের দাওয়াত যেন বন্ধ না হয়ে যায়, নবী যেন হত্যা না হয়ে যায় এর কারণে। এই জন্য বন্ধুগণ দেখা গেছে এই আনাস বিন মাজার সেই দিন শহীদ হয়ে গেছেন, কিন্তু আল্লাহর দিনের জন্য নিজের শেষ বিন্দু আল্লাহ রাসূলের সুন্নতকে আল্লাহ রাসূলের শরীয়ত রেখে দেওয়া সুন্নতকে রাখার জন্য তার জীবন দিয়ে দিয়েছেন। হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা হযরত আনাসের মামু, তিনি আরো দুইজন তিনজন তিন সদস্য টিম দিয়ে আল্লাহ নবী দাওয়াতের জন্য পাঠাইছেন কাফেরদের কাছে। দুজন বন্ধুকে বলছে তোমরা দাও, আমি গিয়ে প্রথমে তাদের কাছে নিরাপত্তা চাবো, যদি চাই তো তোমরা আমার কাছে চলে আসবে। তিনি দাওয়াতের কথা বলছেন, দিনের দাওয়াত দিচ্ছেন আল্লাহর নবীর পক্ষ থেকে, তারা মোবাল্লেগ, তারা দায়ী। কাফেররা কথা বলতেছে, পিছন দিক থেকে আরেকজনকে ইশারা দিয়েছে মারার জন্য। হাম্মাম বলেন, হাদিসের বর্ণনা করে, এমন তীর মারছে যে একদিক থেকে আর একদিক কি বের হয়ে গেছে, তীর একদিক থেকে শরীরে লেগে বাঘাত আর একদিক থেকে বের হয়ে গেছে। হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই অবস্থাতে বলতেছেন, ওয়াল্লাহ কাদ ফুজতু ওয়া রাব্বিল কাবা, আমি সত্যিকারে আজকে আমার জীবন ধন্য যে আজকে আমি আল্লাহর নবীর এই দিয়ে দাওয়াত দিতে গিয়ে আমার জীবনকে আমি শেষ করতে পেরেছি। আল্লাহ আকবার, আজকে দাওয়াত করার জন্য, আজকে দিনের তাবলীগের জন্য আমরা দিন দিতে পারি না, সময় নেই, ব্যস্ত আমরা রাসূলের রেখে যাওয়া এই দিনের দাওয়াত ও তাবলীগের জন্য জীবন ও টাকা পয়সা মাল দিয়ে কি সাহাবায়ে কেরাম এসেছেন। এইভাবে বহু ঘটনা আছে। হযরত বারা ইবনে আজিব ইয়ামামার যুদ্ধে মুসাইলামা নবুয়তি দাবি করেছিল, ইয়ামামার যুদ্ধে সবাই সাহাবায়ে কেরাম গিয়েছে, ওরা ওই বাগানের মধ্যে ঢুকে উঁচু দরজা কি বলে ওটাকে দেওয়াল বন্ধ করে দিয়েছে। বারা ইবনে আজিব বলেন, এই মিথ্যুক দাবি নবুয়তি দাবিদারকে এই দুনিয়ায় রাখা যাবে না, এদের জিন্দেগি শেষ করতে হবে, কিন্তু প্রবেশ করবো কিভাবে। হযরত বারা ইবনে আজিব সাথীকে বলছে, ভাই তোমরা আমাকে ওয়াল লেঙ্গি আমাকে নামাই দাও, আমি ভিতর থেকে গিয়ে কি করে দেব, দরজাটা খুলে দেব, আমি জীবন শেষ হয়ে যা, কিন্তু মুসাইলামার যেন জীবন না থাকে। পারবেন নিজেকে ক্ষুধার্ত এক কি বলে আপনার টাইগার কি বাংলাদেশের কি নেকড়ে বাঘের মুখের সামনে যেতে পারবেন, ওদিকে তো ওরা প্রস্তুত। তাই হলো, বারা ইবনে আজিব বলে, না আমারে তোমরা নামাই দাও, আমার জীবন দিয়ে হলো আল্লাহর নবীর মিথ্যা নবুয়তি দাবিদার রেখে দুনিয়া রাখা যাবে না। বারা ইবনে আজিবকে তারা উপর দিয়ে নামায় দিল। বারা ইবনে আজিবের উপরে সকলে তীরধনুক, সকলে বর্ষা, হত্যা, চুরি আর বল্লম আর তলোয়ার চালাতে লাগলো। বারা ইবনে আজিব তার জীবন প্রাণ দিয়ে শুধু ওই গটের ওই দরজার ওই কিটা হুকটা খুলে দেওয়ার চেষ্টা করলেন, এবং তিনি খুলেও দিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ঢুকে ওই মুসাইলামা মিথ্যুক দাবিদার নবীকে কি হত্যা করলেন। খেয়াল করেন, মক্কা কি বলে মিসর, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আসের নেতৃত্বে ওইখানে মিসর বিজয়ের জন্য গিয়েছেন, যুদ্ধের জন্য ওইখানে তারা ওদের কিল্লা দরজা টরজা বন্ধ করে দিয়ে বাস তারা ভিতরে ঢুকে পড়ছে, খুলবে কিভাবে এখন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে নামাই দাও, আমার জীবন আমি ওখানে দিয়ে তোমার আমার দিনের রাসূলের দিনের বিজয় চাই, আজকে রাসূলের দিন চলে যাক, আমার বিজয় হলি হলো। কি বলেন, এরা মিথ্যুক দাবিদার না, মানুষের পয়সা নিয়ে বিনা ট্যাক্সের লাইসেন্সের ব্যবসা যারা ধর্মের নামে করেছে, এরা নবীর ভালোবাসার দাবিদার, যারা মিথ্যুক দাবিদার। এ ধরনের বহু ঘটনা আছে বন্ধুগণ। যাই হোক, এটুক শুধু আমরা আজকে বুঝি যে আল্লাহর নবীর এই দিনকে আল্লাহর নবীকে ভালোবাসার পরিচয় দিতে গিয়ে সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে থাকার কত বড় তাদের তামান্না আরজু ছিল, আশা ছিল, আল্লাহ রাসূলের রাসূলকে বাঁচাতে গিয়ে তাদের জীবন তাদের সম্পদ সবকিছুকে বিলীন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে ভালোবাসতে গিয়ে রাসূলের যত অর্ডার যত নিষিদ্ধ সবকিছুকে তারা তামিল করেছে, তারা আমল জিন্দিগিতে আমল বাস্তবায়ন করেছে, রাসূলের দিনের প্রচার ও প্রসারের জন্য তাদের সবকিছুকে তারা বিলীন করেছে। আমরা কি করেছি, তাহলে কি রাসূলের ভালোবাসা সাহাবা ইকরাম বেশি ভালোবেসেছিলেন না এখনকার মৃত্যুর দাবিদাররা? নিঃসন্দেহে। তাহলে আসুন বন্ধুগণ, এখন আপনাদের প্রশ্ন, রাসূলকে ভালোবাসতে হলে আমাদের করতে হবে কি, ঠিক না ঠিক? কি করা প্রয়োজন আপনাদের? প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ভালোবাসতে হবে কিভাবে? মাঝে মাঝে লাফাইবেন, ইয়া নবী সালাম আলাইকুম যাবেন, এটা ভালোবাসার পরিচয়। সিনেমা হলে উদ্বোধন করবে তোমার রাসূলের মিলাদুন নবী, মদের আড্ডাখানা উদ্বোধন করবেন তবু 10 টাকার ব্যাপ মূল্য নিয়ে গিয়ে মিলাদ করবেন, তুমুকরে বিবাহ দিব, ম্যারেজ দিয়ে অমুক তুমুক সমস্ত কিছু দিয়ে রাসূল এটা ভালোবাসার পরিচয়? নিঃসন্দেহে না। রাসূলকে ভালোবাসতে হলে কি করতে হবে? রাসূলকে জানতে হবে। কোথায় এটা জানা যাবে? কোরআন ও হাদিসের মধ্যে। এই কোরআন ও হাদিস রাসূলের পুরো জিন্দেগি, এই জিন্দেগিকে প্রথম কি করতে হবে? জানতে হবে। প্রথম কাজ কি? জানতে হবে। বেদাতিদের যত কেতাব পুড়িয়ে ছাই করতে হবে, যত কেতাব রয়েছে, মকসুদুল মোমেনে হোক আর বেহেশতে জরুরি হোক আর নিয়ামুল কোরআনই হোক আর সহিহ নিয়ামুল কোরআন, সহিহ নিয়ামুল কোরআন আসতেছি পরে আমি পয়েন্টে, সহিহ নিয়ামুল কোরআনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, ভুলে গেলে ইশারা করে দেবেন। তাহলে প্রথম কাজ কি? বখারি শরীফ পড়েছেন কজন? কিন্তু মকসুদুল মোমেন পড়নে আলাম আসলে অভাব নেই, বেহেশতে জরুরি পড়নে অভাব নেই, মুসলিম শরীফের পড়নে আলা নেই, কোরআন জানেন না, তফসির পড়েন নাই, তরজমা পড়েন নাই, কিসের রাসূলকে ভালোবাসেন? যত বিবাহিতদের বই রয়েছে, ওই মিথ্যা মনি প্রেমিক দাবিদারদের কিতাব রয়েছে, সবগুলো কি কে আগুন দিয়ে পোড়াই দিতে হবে? আপনার ঘরে রাখতে হবে কোরআন, রাখতে হবে হাদিস। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তির ঘরে আমার এই তিরমিজি শরীফ থাকবে যেন তার ঘরে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলতেছেন। আল্লাহু আকবার। কি বলে? বুখারি শরীফ যদি থাকে, বুখারি শরীফে কি আছে? স্বয়ং আল্লাহ রাসূল আছেন এখানে, আছে না নাই? মানে রাসূল কি করেছেন, কি বলেছেন, কি সবকিছু আছে কিনা এর মধ্যে? তাহলে বুখারির সমস্ত হাদিসের কিতাব রাখবেন, তাহলে যেন আল্লাহর, আপনার ঘরে আল্লাহর নবী আছেন। এর মানে ভাববেন না যে নবী বেঁচে জিন্দা চলে আসছেন, নাউজুবিল্লাহ, রাসূলের কথা, রাসূলের জিন্দেগি আপনার ঘরে রয়েছে। এটাকে ভালো করে পড়তে হবে, জানতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জিন্দেগি তাদের সন্তানদেরকে ওইভাবে মুখস্থ করাতেন যেভাবে সূরা ফাতিহা মুখস্থ করাতেন। কি বলেন? আমরা শুধু মুখস্থ করছি রাসূল বায়ু রবি আওয়াজ জন্মগ্রহণ করেছে, বায়ু রবি আওয়াজ জন্মগ্রহণের কোন দলিল আছে? মিলাদুন নবী আমার কাছে শুনেন, কেউ যদি প্রমাণ করতে পারে যে রাসূলের জন্ম 12 রবিউল আউয়াল, তাহলে তার জন্য পুরস্কার রয়েছে। বায়ু রবিউল আওয়াজ আসলে নবী তোমাকে স্মরণ করি আর গলে ভুলে যায়? একদল তো মিলাদুন নবীর নামে রচনা করছে, আর দল কয় না মিলাদুন নবী যায় না, কি যায়? সিরাতুন নবী। দুই দলই বিদাতি। আল্লাহর নবীকে বছরে মাসে ওই একবার দুইবার স্মরণ করা, এটা বিদাতিদের কাজ। সারা জিন্দগির মরে প্রতিটি মুহূর্তে রাসূলের কথা আপনাকে মনে রাখতে হবে, আর আপনি বছরে একবার মাসে একবার এইভাবে, এটা কি রাসূলের ভালোবাসার পরিচয়? নিঃসন্দেহ না। এই জন্য রাসূলের জিন্দগি পড়তে হবে আপনাকে, বুখারি মুসলিম আবু দাউদ নাসির মিজি কোরআন এবং সিরাতুন নিসাব রাহিকুল মাখতুম, এই সমস্ত কিতাব আপনাকে পড়তে হবে, যে সমস্ত ইসলামে সহি সঠিক যে সমস্ত রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা আছে। এক দুই নম্বরে কাজ পড়বেন তো আপনারা, বেদাতিদের সমস্ত কিতাব লাইব্রেরি থেকে বের করবেন, যত ক্যাসেট, যত ব্যাপ, যত আপনার ওই মিথ্যা রাসূল প্রেমের দাবি করে যারা, তাদের ক্যাসেট শোনা বন্ধ করতে হবে, তাদের রাজনসিয়া শোনা বন্ধ করতে হবে, ওই সমস্ত বেদাতিদের সঙ্গে সংস্পর্শ ত্যাগ করতে হবে, সম্পর্ক অস্বীকার করতে হবে। যারা সুন্নত মেনে চলে সত্যিকারে, যারা সুন্নি, যারা কোরআন হাদিস পড়ে, যারা কোরআন হাদিস বুঝে, যারা আমল করে, তাদের সঙ্গে আপনার সম্পর্ক থাকতে হবে। বন্ধুগণ, দুই নম্বর কাজ যখন আপনি পড়লেন, তিন দুই নম্বর আপনাকে আমল করতে হবে। খালি পড়ে যাবেন আমল করবেন না, হবে যেটা করণীয় করবেন, যেটা বর্জনীয় বর্জন করবেন। আপনার শুরু করবেন নিজেকে থেকে, এই মুখে আপনার চলায় ফিরায় কথায় বার্তায় লেনদেন।